জয়নি সাহেব, আমাদের গতদিন শ্রীমান চৈতন্য মহাপ্রভু তথা গিরীন্দ্র বিহারী কৃপায় আমরা শ্রীমৎ ভাগবত সুসম্পন্ন করেছিলাম, যা শ্রীমৎ ভাগবতের মূল তা আমরা সুসম্পন্ন করেছি। এবং এখান থেকে যখন আমরা নিয়ম সেবা ব্রত যখন আরম্ভ করি, তখন আমরা শ্রী শ্রী পদ্মপুরাণোক্ত শ্রীমৎ ভাগবতের মহিমা শ্রবণ করেছিলাম। অদ্যকার দিনে আমরা স্কন্দ পুরাণোক্ত শ্রীমৎ ভাগবত মহাত্ম্য শ্রবণ করব। এই স্কন্দ পুরাণোক্ত মহাত্ম্য সর্বত্র কীর্তিত হয় না, প্রায়শই ওই পদ্মপুরাণের যে মহাত্ম্য তা পাঠ হয়ে থাকে। তা আমরাও শ্রী শ্রী গিরীন্দ্র বিহারীজির কৃপায় তথা শ্রীমান গৌরসুন্দরের কৃপায় এবং আপনাদের ন্যায় এই ব্রজের মহাত্মাদের কৃপায় এই এক মাস ব্যাপী কার্তিক মাস মানে এই নিয়ম সেবা ব্রত উপলক্ষে আমরা সেই সুন্দর শ্রীমৎ ভাগবত সংহিতা শ্রবণ করার মতন সৌভাগ্য লাভ করেছিলাম। বাস্তবে এই শ্রীমৎ ভাগবত সপ্তাহ শ্রবণ এ সকলের কপালে জোটে না, কপালে অনেক কিছুই জোটে কিন্তু হরিকথা সহজে কারো কপালে জুড়তে চায় না। তাহলে আমরা যে সেই শ্রী শ্রী ব্রজেশ্বরীর কৃপায় আমরা এই ভাগবত সংহিতাটি পূর্ণরূপে আমরা কিন্তু কোথাও কোনো অধ্যায় বাদ দিইনি, বরঞ্চ যেখানে যেখানে প্রয়োজন হয়েছে আমরা শ্রীধর স্বামীপাদ তথা আমাদের সম্প্রদায়ের দার্শনিক আচার্য শ্রীল জীবপ্রভুর টিকার আশ্রয় নিয়েছিলাম। কোনো মূল বিষয়ে কিছু আমরা বাদ দিয়ে যাই, যাক এটা সেই ব্রজেশ্বরীর কৃপাতেই সম্ভব, তা না হলে ভাগবত শ্রবণ করার সৌভাগ্য সকলের কপালে জোটে না। আমি বলছি না, শাস্ত্রেই এমন বলছি। তা সেই অতি পবিত্র পূর্ণমাখা স্কন্দ পুরাণোক্ত শ্রীমৎ ভাগবত মহাত্ম্য আমরা অল্প সময়ের মধ্যে যা চারটি অধ্যায়ে বর্ণিত আমরা তা গ্রন্থ অবলোকনেই আস্বাদন করব, কারণ এই বিষয়টা আমার পূর্ণ মানে হৃদয়ঙ্গম করা নেই। খুব কম জায়গাতেই এই পাঠ হয় স্কন্দ পুরাণের মহিমা, আমিও এক দুবারই করেছি, তা আমরা গ্রন্থের আধারেই তা শ্রবণ করতে চলেছি। ব্যাসদেব তিনি তার সর্বপ্রথমে মঙ্গলাচরণ করছেন, শ্রী সচ্চিদানন্দ ঘন স্বরূপেণ কৃষ্ণায় চানন্ত সুখাবিবর্ষিণে বিশ্বোদ্ভব স্থান নিরত হেতবে নুমহ বয়ম ভক্তি রসাত্তয়নে নিশম। ভগবান বেদব্যাস বলছেন, সৎ চিত আনন্দ ঘন স্বরূপেণে, মানে পরিষ্কার কথা, যিনি সৎ চিত আনন্দ ঘন স্বরূপ, যিনি নিজ সৌন্দর্য ও মাধুর্য আদি গুণ সকল দ্বারা সকলের মন তার দিকে আকর্ষণ করে নিয়ে থাকেন, যার শক্তিতে এই পৃথিবীর সৃষ্টি স্থিতি লয় কার্য সংঘটিত হয়ে থাকে, এমন যে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তাকে আমরা সকলে প্রণাম নিবেদন করি। নৈমিষে সুতমাসীন মভিবাদ্য মহামতিম কথামৃত রসাস্বাদ কুশলা ঋষায় ব্রুবন পরম কুশল যে সুতমুনি সেই নৈমিষারণ্যে ষাট হাজার ঋষিবৃন্দের সমীপে আগমন করত। সুতমাসীন মবিবাদ্য মহামতিম সেই সুতমুনি সেই মহামুনি মহামতি কৃষ্ণ কথা যিনি ব্যক্ত করতে সুন্দরভাবে সমর্থবান ব্যক্তি তিনি তাদের সেখানে গেলেন এবং সমস্ত ঋষিগণ সেই সুতমুনিকে প্রণাম পূজনাদি করার পরে জিজ্ঞাসা করলেন কি জিজ্ঞাসা করলেন ঋষয় উঁচু ঋষিগণ বলছেন বজ্রং শ্রীমাথুরে দেশে সপৌত্রং হস্তিনাপুরে অভিচিত্ত গতে রাজ্ঞী তৌ কথম কিঞ্চ চক্রতু হে রসনিপুণ প্রবক্তা সুতদেব গোস্বামী আপনি কৃপা করে আমাদের এখানে যে এসেছেন আমরা এতে বাস্তবিক ধন্য তা আপনি কৃপা করে বলুন ধর্মরাজ যুধিষ্ঠির যখন শ্রী মথুরা মণ্ডলে অনিরুদ্ধ নন্দন বজ্র ও হস্তিনাপুরে নিজ পৌত্র পরীক্ষিতের রাজ্য অভিষেক করেন করার পর তিনি হিমালয় অভিমুখে মানে স্বর্গাদিতে গমন করেছিলেন তারপরে কি হয়েছিল আমরা সেই কথা শ্রবণ করার জন্য ভীষণভাবে লালাই সুতমুনি বললেন ভগবান নারায়ণ মানে বন্দনা করছেন নারায়ণং নমস্কৃত্য নরঞ্চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং তত জয়মুদীরয়েত ভগবান নারায়ণ নরোত্তম নর দেবী সরস্বতী এবং মহর্ষি বেদব্যাসকে প্রণাম করে শুদ্ধ চিত্তযুক্ত হয়ে সেই ভগবত তত্ত্ব প্রকাশক পরম পবিত্র ইতিহাস পুরাণ কথা আমি শ্রবণ করাতে চলেছি হে সৌনকাদি ঋষিবৃন্দ মথুরার রাজা হলেন ভগবান শ্রীকৃষ্ণের পৌত্র বজ্রনাথ অপরদিকে হস্তিনাপুরের রাজা হলেন মহারাজ পরীক্ষিত তারা সুন্দরভাবে রাজ্য পরিচালনা করছিলেন একদিন পরীক্ষিত মহারাজ তিনি আমাদের এই মথুরাপুরীতে এলেন এই খবর যখন ভগবান শ্রীকৃষ্ণের পৌত্র বজ্রনাথ খবর পেলেন তিনি সীমানা প্রদেশে গিয়ে অপেক্ষমান তারপরে পরীক্ষিত মহারাজকে সেই সীমানা থেকেই তিনি স্বাগত জানিয়ে দণ্ডবত প্রণাম করে তিনি তার রাজ্যে নিয়ে এলেন যথাবিধি তার পূজনাদিও করলেন পরীক্ষিত মহারাজ তিনি বজ্রনাথকে অত্যাধিক রূপে প্রীতি করতেন সে আর বলার কথা নয় ভীষণ ভালোবাসতেন একে অপরের মধ্যে কুশল বার্তাদি বিনিময় হওয়ার পর পরীক্ষিত মহারাজ বলছেন হে বজ্রনাথ আমি তোমার জন্য সর্বদাই চিন্তাযুক্ত থাকি তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো তোমার যত অসুবিধা তুমি আমাকে নিঃসংকোচে বলবে তোমার যা কিছু প্রয়োজন তাও তুমি না আমাকে একেবারে নিঃসংকোচে বলবে কোনো প্রকার লজ্জাবোধ করবে না জানো তো আমি তোমার পিতামহের কাছে চিরঋণী যে ঋণ আমি যদি বারংবার জন্ম নিই, তথাপি জানো তো সেই ঋণের বোঝা থেকে আমি কোনোদিন নিষ্কৃতি লাভ করব না। আমি তার কাছে এত ঋণী। সেই ঋণীর কথা আপনারা সকলেই অবগত আছেন। অতএব আমি যদি তোমাকে যৎকিঞ্চিত সেবা করতে পারি না, তাহলে আমি কিছুটা শান্তিবোধ লাভ করব। তাই তোমার কথা আমার বারংবার মনে পড়ে। হে প্রিয় বজ্রনাথ, তোমার ধনাগার যথেষ্ট পরিমাণে ধন আছে তো? তোমার সৈন্য সামন্ত যথাবত আছে তো? তোমার প্রজাগণ পরিমিত আছে তো? তা না হলে আমি দেব। তোমার যদি কোনো শত্রু থাকে তাহলে তুমি আমাকে বলো, আমি তাকে না একেবারে নিঃশেষ করে ফেল। বজ্রনাথ পরীক্ষিত মহারাজকে বললেন, হে তাত, আমার এ সমস্ত কিছু অসুবিধা নেই এবং আমি আপনার কৃপায় আপনার পিতামহ সেই যে অর্জুন, সেই অর্জুনের থেকে আমি ধনুর্বিদ্যা শিক্ষা করেছি। আমিও সেই অর্জুন মহোদয়ের থেকে কোনো অংশে ধনুর্বিদ্যায় নূন নই, এটা তাদেরই কৃপা। আমার সব কিছু ঠিক আছে, কিন্তু আমার না মানে ভীষণ খারাপ লাগে। আমার মনে হয় যেন আমাকে এক বনপ্রদেশের রাজা করেছে, এখানে জনমানব কেউ তেমন নেই। সমস্ত ব্রজবাসীগণ ব্রজ থেকে তারা স্বধামে চলে গিয়েছিলেন প্রভুর, মথুরাতেও তেমন কেউ ছিলেন না। বলছেন, ও ঠিক আছে, আমি তার ব্যবস্থা করছি। পরীক্ষিত মহারাজ নন্দ মহারাজের শ্রেষ্ঠ পুরোহিত শাণ্ডিল্যকে খবর প্রেরণ করলেন। শাণ্ডিল্য ঋষি যথাসময়ে মথুরা প্রদেশে উপনীত হলেন। তার পূজন আদি ক্রিয়া সুসম্পন্ন করার পরে প্রশ্ন করলেন এবং তিনি সান্ত্বনা বাক্য প্রদান করে সুমিষ্ট বাক্যে বলতে লাগলেন। ঋষি শাণ্ডিল্য বলছেন, হে প্রিয় পরীক্ষিত এবং বজ্রনাথ, আমি তোমাদের ব্রজভূমির রহস্য বিশ্লেষণ করব। তাহলে তোমাদের যে চিত্রের মধ্যে গ্লানি তা দূরীভূত হয়ে যাবে। ব্রজ শব্দের অর্থ হচ্ছে বিশাল। এই ব্যাপক অর্থেই এই ভূমির নাম ব্রজভূমি প্রদান করা হয়েছে। সত্য রজ তম এই ত্রিগুণের অতীত পরব্রহ্ম, তাই বস্তুত ব্যাপক বলা হয়েছে। তাকেই ব্রজ আখ্যা দেওয়া হয়ে থাকে। তা সদানন্দ স্বরূপ পরম জ্যোতির্ময় ও অবিনাশী জীবনমুক্ত পুরুষের তাতেই নিত্য অবস্থান। দেখুন শব্দ কেমন বলেছেন, জীবনমুক্ত। কেবল যারা বৈরাগ্য ধর্মকে অবলম্বন করে কপটতা শূন্য হয়ে মাৎসর্য পরায়ণতা ত্যাগ করে যারা নিষ্কিঞ্চন ভাবে হরির চরণে শরণাগত, ইয়ম্বিদ যে মুক্ত পুরুষগণ, তাদেরই নিবাস স্থান হচ্ছে এই ব্রজভূমি। আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তার স্বরচিত গ্রন্থে বর্ণনা করেছেন, ব্রজে চিরকাল না করিবে না করিবে বাস। এর অনেক তাৎপর্য আছে। তাহলে কারা বাস করবে সেটা শাণ্ডিল্যমুনি প্রতিপাদন করলেন। এই পরব্রহ্ম স্বরূপ ব্রজধামে নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের নিত্য নিবাস। প্রকট অবস্থাতে তো থাকেন, অপ্রকটে তো আছেন। তার প্রতিটি অঙ্গ সৎ চিত আনন্দময়। আর তিনি আত্মারাম ও আত্মকাম, প্রেমরসে নিমজ্জিত রসিক জনই তার অনুভূতি লাভ করে থাকেন। যারা প্রেমিক তারাই বুঝবে, যারা কপট মাৎসর্যপরায়ণ ব্যক্তি এদের কোনো কাজ নেই ব্রজে। ভগবান শ্রীকৃষ্ণের আত্মা হচ্ছে স্বয়ং শ্রীমতী রাধিকা। বল রাধা রানী কি জয়। শ্রীকৃষ্ণের আত্মা স্বয়ং শ্রী রাধা রানী, তার সঙ্গে রমণ করেন বলেই রসজ্ঞগণ মর্মজ্ঞ জ্ঞানীগণ তাকে আত্মারাম বলে থাকে। রাধারানীর সঙ্গে রমণ করার জন্যই যোগী মুনি সৎপুরুষগণ বলে থাকেন কি প্রভু আত্মারাম। কত সুন্দর ব্যাখ্যা। কাম শব্দের অর্থ কামনা, অভিপ্সা। ব্রজে ভগবান শ্রীকৃষ্ণের বাঞ্ছিত বস্তু সকল হল কি গোজাতি, বালক রাখাল, গোপী ও তাদের সঙ্গে লীলাবিহার আদি, এগুলোই প্রভুর সঙ্গ। সকল বস্তুই এখানে উপলব্ধ এখন। অদ্যাপিও সেই লীলা করে গৌর রায়, কোনো কোনো ভাগ্যবান তাহা দেখিবারে পায়। যারা সেইভাবে সেই রাজ্যে বিচরণ করছেন তারা সেই প্রভুর ভগবান শ্রীকৃষ্ণের বংশীধ্বনি। অদ্যাপিহ দ্বারা একটু উপরের মহাত্মা, অনেক উপরের না, তারাও সেই ভগবানের বেণুর রব এখনো গভীর নিশীতে শুনতে পান। তার থেকেও যারা আরো ঊর্ধ্বরে তার মহাত্মা, তারা তো সর্বদাই সেই প্রভুর লীলা প্রত্যক্ষ করছেন অহর্নিশি। তাই ভগবান শ্রীকৃষ্ণের রহস্য লীলা জ্ঞানের ঊর্ধ্বে, জ্ঞান দ্বারা সেই প্রভুর লীলাকে হৃদয়ঙ্গম করা যাবে না। দেখুন শাস্ত্রে জ্ঞানকে কোথাও কোথাও একেবারে নিচ দেখাচ্ছেন। কারণ কি? ভক্তি বিহীন জ্ঞান অযথা। জ্ঞানের প্রয়োজন, কিন্তু সেই জ্ঞানটা যদি ভক্তি মিশ্রিত না হয় তাহলে তার কিন্তু কোনো দাম নেই। এর মানে এই নয় মূর্খরা ভাবে যে জ্ঞানের কোনো মূল্য নেই, সেটা মহামূর্খ। জ্ঞান সর্বপ্রথম, কিন্তু ভক্তি মিশ্রিত জ্ঞান শ্রেষ্ঠ। আমাদের আচার্যপাদ শ্রীল রূপ গোস্বামীপাদ তার শ্রী শ্রী ভক্তিরসামৃতের মধ্যে এই কথা বর্ণনা করেছে। আরে জ্ঞানবিহীন ব্যক্তি তো পশুভি সমানা। যাদের জ্ঞান নেই এরা পশু, জন্তু জানোয়ারের মধ্যে বলা হয়েছে। কিন্তু সেই জ্ঞানটাই আবার যদি কৃষ্ণ ভক্তি সংমিশ্রিত না থাকে তাহলে ওই জ্ঞানও তুচ্ছ। তাহলে জ্ঞানটা হবে ভক্তি মিশ্রিত জ্ঞান। তাহলে তারা হচ্ছেন সর্বোপরি মহাত্মা। এই কৃষ্ণ পাব এ চারটিখানি কথা নয়। এই কৃষ্ণকে কটা মূর্খেতে পেয়েছে? যে সমস্ত মূর্খেরা পেয়েছে দেখতে মূর্খ, কিন্তু তাদের পূর্ব পূর্ব জন্মের সংস্কার কাজ করছে। তারা প্রভুকে বলছেন, প্রভু আমি ওই জড়ভরতের মতন মূর্খ হয়ে থাকতে চাই। কিন্তু জড়ভরত কি মূর্খ? ব্রহ্মবাদী ঋষি। তাই তারা মূর্খের ন্যায় ভান করে থাকেন, কিন্তু বাস্তবিক মূর্খ নয়, তারা পরম চরম জ্ঞানী। শাণ্ডিল্য ঋষি ব্রজভূমির সমস্ত বৃত্তান্ত বর্ণনা করতে করতে বলছেন, এই সেই ব্রজভূমি যেখানে শ্রী ভগবানের প্রাকৃত রহস্য লীলা নিত্যই নিরন্তর ক্রিয়াশীল হয়ে আছে, এখনো চলছে, সেই লীলার কোনো বিরাম নেই। যা কখনো কখনো রতিমতি যুক্ত রসিক ভক্তগণ চতুর্দিকে সবসময় প্রত্যক্ষ করছে। শাণ্ডিল্যমুনি নিজের ভাষায় বলছেন একদম পরিষ্কার, রসিক চতুর ভক্তগণ তারা সর্বদাই সেই ব্রজের লীলা, সেই নবদ্বীপে দ্বীপের মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভু গদাধর শ্রীবাস আদি গৌরভক্ত বৃন্দের সেই অলৌকিক উদ্দণ্ড নৃত্য তারা এখনো দর্শন করছে শ্রীবাস অঙ্গন আদি অন্যান্য স্থানে। দেখুন আমাদের আচার্য পাদগণ তারা যে একটা পয়ার রচনা করেছেন, বাস্তবিক সমস্ত দর্শন শাস্ত্র জ্ঞান হওয়ার পরে বোঝা যাবে তারা কি বলতে চেয়েছে। তাহলে তখনই বোঝা যাবে যে তারা কেমনভাবে সমস্ত শাস্ত্রকে মন্থন করে একেবারে সেই সমস্ত অলৌকিক যে পয়ার তা সংরচনা করেছে। অষ্টবিংশ দাপরান্তে ভগবান, সেই ভগবানের রহস্য লীলা অধিকারী ভক্তগণ এই স্থানে সম্মিলিত হয়ে থাকেন। এই ব্রজভূমিতে যেমন ঘটনা কিছুকাল পূর্বে ঘটেছিল, তখন স্বয়ং ভগবান নিজ অন্তরঙ্গ প্রেমীদের সঙ্গে নিয়ে অবতার গ্রহণ করেন। এই বিশেষ ব্যবস্থা এই জন্য যাতে রহস্য লীলা অধিকারী ভক্তগণ তার অন্তরঙ্গ পরিবারদের সঙ্গে মিলিত হয়ে লীলারস আস্বাদন করতে পারেন। এইভাবে ভগবানের অবতার গ্রহণকালে ভগবানের অন্তরঙ্গ প্রেমী দেবতা ও ঋষিগণও দিকে দিকে অবতার করে থাকেন। সেই প্রভুর সঙ্গে সঙ্গে দেবতা মুনি ঋষিগণ শ্রুতিগণ বেদগণ পুরাণগণ তারা মূর্তিমন্ত হয়ে তারাও এই ব্রজে জন্ম নেন, যে প্রভুর সঙ্গে লীলা বিহার করবেন, সেই লীলা প্রত্যক্ষ করবেন। এইভাবে তাই হে বজ্রনাথ, তুমি চিন্তাযুক্ত হয়ো না, তুমি দুঃখিত হয়ো না, আমার আজ্ঞায় তুমি এই স্থানে বহু জনপদ বসতি স্থাপনা করো এই ব্রজমণ্ডল, আর তাতেই তোমার মনোরথ পূর্তি হয়ে যাবে, তোমার কোনো আশা আর বাকি থাকবে না। জনপদ বসতি সমূহের নামকরণ ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমির সম্মুখ বিচার করেই করো। এইভাবে এই দিব্য ব্রজভূমির উত্তম রূপে সেবন করতে থাক। দেখো সেই গোবর্ধন দীর্ঘপুর মানে দিক, মথুরা মহাবন মানে গোকুল ক্ষেত্র, নন্দীগ্রাম মানে নন্দগ্রাম এবং বৃহৎ সানু মানে বর্ষানাকে পুরা নাম হচ্ছে বৃহৎ সানু, আদিতে তোমার নিজের জন্য বাসস্থান প্রস্তুত করলে ভালো হবে। তাহলে সেই প্রভুর চিন্তাগুলো প্রভুর লীলাস্থলীগুলো তোমার হৃদয়ে জেগে উঠবে। এবং সমস্ত কিছু বলার পরে তিনি বললেন, হে বজ্রনাথ, এই ব্রজভূমির সেবায় নিত্যযুক্ত থাকলে তোমার একদিন উদ্ধবের সঙ্গে সাক্ষাৎকার লাভ হবে, আর তখন তো তুমি ও তোমার জননীগণ সকল সহ তারা ব্রজভূমির ভূমিকা ও ভগবানের লীলা রহস্য জানতে সক্ষম হবে। মুনিবর শাণ্ডিল্য তাদের এই উপদেশ দিয়ে শ্রীকৃষ্ণকে স্মরণ করতে করতে তিনি আপন স্থানে প্রস্থান করলেন, বলে গেলেন যে তুমি পরিষ্কার কথা ব্রজের স্থানে স্থানে নিবাস স্থান নির্মাণ করো, আর প্রভুর সেই লীলা স্থানগুলিকে তুমি প্রকট করো। এবারে শাণ্ডিল্য ঋষি তো এই কথা বলে চলে গেলেন। এবার ঋষিগণ জিজ্ঞাসা করছেন, হে সুতমুনি, শাণ্ডিল্য মুনি তো রাজা পরীক্ষিত এবং বজ্রনাথকে উপদেশ দিলেন তা আমরা শুনলাম, এখন আপনি কৃপা করে বলুন কার্য সম্পাদন বস্তুত কেমনভাবে হল। সেই বজ্রনাথ তিনি এই ব্রজপুরীতে এসে কি করলেন আমরা তা শুনতে চাই। সুতমুনি সহাস্যে আনন্দ সহকারে বললেন, হে মহারাজ, পরীক্ষিত ইন্দ্রপ্রস্থ মানে বর্তমান যেটা দিল্লি নাম হয়েছে সেখান থেকে তিনি বহু সংখ্যক সুসমৃদ্ধ ব্যক্তিকে ডেকে এনে মথুরায় বাস করার আদেশ দিলেন। বজ্রনাথ বলেছে যে জনবসতি কম, কেউ নেই, আমার তো বন বলে মনে হয় যে আমি এক বনের রাজা, তাই তিনি এবার সমস্ত লোকজন পাঠাচ্ছেন। তারপরে কিছু ব্রাহ্মণদের যারা পালিয়ে গিয়েছিলেন ভয়ে, এক তো কংস ছিল, অল্প কিছুদিন কৃষ্ণ সহ উগ্রসেন মহারাজ রাজত্ব করেন, তারা আবার চলে যান দ্বারকাপুরীতে। এবারে দুষ্ট জরাসন্ধ ছিল, সে তো তার সঙ্গে তাল না মিলিয়ে চললে কাউকেই রাখত না মথুরাপুরীতে, সেও ধ্বংস, অতএব একজনও কেউ ছিল না। যে সমস্ত ব্রাহ্মণ তথা মহাত্মাগণ ছিলেন তারা অনতি দূরে দূরে ছিলেন, তাদেরকে ডেকে এনে পুনরায় সেখানে আসলে। এবারে বজ্রনাথ মহারাজ পরীক্ষিত মিলিত হয়ে ব্রজে প্রভু যে যে স্থানে লীলা করেছেন, ভগবান শ্রীকৃষ্ণের মহিষী রোহিণী আদি তথা ভগবান শ্রীকৃষ্ণের চতুর্থ পত্নী মানে পাটরানী কালিন্দী তিনি ছিলেন। এই কালিন্দী হচ্ছেন পরম জ্ঞানী, বিশাল বড় পণ্ডিত ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যখন স্বধামে চলে গিয়েছিলেন সকলে দুঃখিত, কিন্তু কালিন্দী দুঃখিতা হননি। কেন, সে প্রসঙ্গ বর্ণিত হবে, এবং সেটাই হচ্ছে সবচেয়ে আস্বাদনীয় বিষয়। এবারে সমস্ত জায়গা খুঁজে খুঁজে বের করে অনেক কঠিন, সেই সমস্ত জায়গা খুঁজে খুঁজে অন্বেষণ করে বের করে সেই সেই জায়গা বজ্রনাথ এবং মহারাজ পরীক্ষিত এই ব্রজমণ্ডলে ঘুরে 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 সেই সমস্ত কৃষ্ণলীলা স্থান প্রকাশ করতে লাগলেন, আর সেই সমস্ত স্থানে মন্দির নির্মাণ করতে থাকলেন শাণ্ডিল্য মুনির আজ্ঞায়। অনেক জায়গায় করলেন, বহু জায়গায় করে চলেছেন। এবারে তিনি মানে কৃষ্ণৈক ভক্তি সে রাজ্যে তথানোনা মুমোদহ, তিনি কি করলেন, সেই ব্রজে গোবিন্দ দেব হরিদেব আদি হরিদেব বোধহয় গোবর্ধনে যেটা, এই বজ্রনাভের এবং পরীক্ষিত মহারাজের আমল থেকে তারাই এই মন্দিরগুলো নির্মাণ করেন। এবং এছাড়া আরো আরো যেখানে যেখানে তাদের সমস্ত লীলাগুলো তাদের মানে খুঁজে বের করতে পারছিলেন সেগুলোকে রূপান্তরিত করলেন, সেগুলোকে মানে সুন্দরভাবে সেবা করে সেখানটায় মানে প্রস্তর নির্মাণ করলেন, সেখানে লিখে দিলেন এটা প্রভুর এই লীলা ইত্যাদি ইত্যাদি ভাবে তারা ব্রজের মধ্যে ভ্রমণ করছেন। আর তার প্রজাদের মনেও আনন্দের আর সীমা ছিল না, বজ্রনাথ আর মিলিত পরীক্ষিতের এই কাণ্ড দেখে তারা খুব আগ্রহান্বিত হয়ে বলছেন, দেখো দেখো আমাদের রাজা তিনি কেমন, ভগবান শ্রীকৃষ্ণের পৌত্র সে আজ ব্রজের মধ্যে ঘুরে ঘুরে নিজে সমস্ত সৈন্য সামন্ত সেবকদের সঙ্গে করে নিয়ে তিনি ব্রজের মধ্যে ঘুরে ঘুরে ভগবানের লীলাসমূহ প্রকাশ করছেন। আর শ্রী ভগবানের মধুর নাম ও লীলা সংকীর্তনে নিমগ্ন থেকে তারা পরমানন্দ সমুদ্রে নিমজ্জিত থাক, তারা সকলে একত্রিত হয়ে কীর্তন করছেন, আহা এখানে গোবিন্দ লীলা করেছেন, দেখো দেখো এখানে ভগবান শ্রী গোবিন্দ তিনি এই কালীয় হ্রদ থেকে কালীয় নাগকে দমন করেছিলেন, দেখো দেখো সেই ভগবান এখানে রাসলীলা করেছিলেন, কেউ বলছেন দেখো দেখো এই বিশাল গিরি গোবর্ধন আমাদের প্রভু তিনি অঙ্গুল পরিধারণ করেছিলেন। তারা কীর্তন করতে করতে একেবারে ভাবে বিভোর হয়ে যেতেন। একদিন ভগবান শ্রীকৃষ্ণের বিরহ বেদনা কাতর ষোড়শ সহস্র রানীগণ প্রিয় পতিদেবের চতুর্থ পাটরানী কালিন্দীকে খুব আনন্দভাবে থাকতে দেখে তারা চিন্তা করছেন, কি আশ্চর্য, আমরা দুঃখে একেবারে মর্মান্তিকভাবে আহত যে আমাদের নাথ আমাদের পতিদেবতা দ্বারকাধীশ ভগবান তিনি চলে গেছেন, আমরা দুঃখে বাঁচি না, কিন্তু এই চতুর্থ পাটরানী কালিন্দী মানে যমুনা সে এত আনন্দ তার মধ্যে কেন? তাই ষোড়শ সহস্র মহিষীগণের জ্যেষ্ঠা রোহিণী দেবী তিনি বলছেন যে হে কালিন্দী দিদি, একটা কথা জিজ্ঞাসা করব, তুমি যেন আবার খারাপ মনে ভেবো না, আমরা তো সকলে শান্তি পাই না যে প্রভু চলে গেছেন, আর তুমি তো তার পাটরানী, তা হে যমুনে তুমি সবসময় এই আনন্দভাবে এই হাসি খুশির মধ্যে কিভাবে জীবন কাটাও বলো, আমাদের তো বেঁচে থাকতে ভালো লাগে না, আমাদের সেই প্রভুর কথা মনে পড়ে, প্রভু যে সমস্ত অলৌকিক লীলা করেছিলেন তা হৃদয়ে ভেসে ওঠে। তা হে দিদি, হে কালিন্দী দিদি, তুমি এত হাসি খুশি কি করে থাকো? তুমি বলো না, তুমি নিজেকে কেন দুঃখিত ভাবো না, কেন তুমি এত আনন্দে থাকো? কালিন্দী হেসে ফেললেন কথাটা শুনে। অবশ্যই যখন তার মনে হলো যে এরা আসলে আমার প্রিয়তমের পত্নী, তখন তিনি দয়ায় দ্রবীভূত হয়ে উঠলেন এবং বলতে লাগলেন। যমুনা মানে কালিন্দী দেবী বলছেন যে দেখো, ভগবান শ্রীকৃষ্ণ নিজ আত্মাতেই রমণ করে থাকেন, আর তার আত্মা স্বয়ং শ্রী রাধা। আমি রাধারূপে দাসীরূপে শ্রী রাধার সেবায় নিযুক্ত থাকি, তাই বিরহ আমাকে স্পর্শ করতে পারে না। নিতাই গৌরী, কত সুন্দর কথা বললেন, যে আমরা আরেকবার সেই বিষয়টাকে আবড়াচ্ছি। কালিন্দী বলছেন যে প্রভু হচ্ছেন সমস্ত ব্যক্তির নিজ আত্মাদের মধ্যে রমণ করে থাকেন, তার মধ্যে তার আত্মা হচ্ছে কি, তিনি সমস্ত সকলের আত্মার মধ্যে রমণ করছেন, আর সেই প্রভুর আত্মা শ্রী রাধা রানী, আর আমি দাসী রূপে সেই রাধা রানীর সেবায় যুক্ত আছি, তাই বিরহ না আমাকে স্পর্শ করতে পারে না। কত সুন্দর কথা! ভগবান শ্রীকৃষ্ণের যত রানী আছেন তারা সকলেই শ্রী রাধার অংশেরই বিস্তার, তারা অন্য কেউ নন। ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী রাধা পরস্পরের সম্মুখে অবস্থান করায় তাদের মধ্যে যোগাযোগ ও প্রতীতি নিত্য ও শাশ্বত। নিত্য শাশ্বত মানে তার কখনো বিচ্ছেদও নেই, ক্ষয়ও নেই। তাই শ্রী রাধা স্বরূপের অংশ তো বিদ্যমান, শ্রীকৃষ্ণের অন্য রানীগণও ভগবানের সঙ্গে নিত্য যুক্ত থাকেন। শ্রীকৃষ্ণই রাধা ও রাধাই শ্রীকৃষ্ণ। যুগলের প্রেমচিহ্ন হল বংশী, আর রাধার প্রিয় চক্ষী চন্দ্রাবলীও শ্রীকৃষ্ণ চরণের নখরূপ চন্দ্রগণের সেবায় আসক্ত থাকার জন্য তার নাম চন্দ্রাবলী আখ্যা দেওয়া হয়েছে। সেই চন্দ্রাবলীও কম নয়, সে সর্বদাই প্রভুর নখরূপ যে চন্দ্র মুহুর্মুহু চিন্তন করেন। শ্রী রাধা ও শ্রীকৃষ্ণ সেবায় তার অতি লালসা, পরম নিষ্ঠা, তাই সে অন্য কোনো রূপ ধারণ করে না। আমি এখানেই শ্রী রাধার রুক্মিণী আদির সমাবেশ দেখেছি এই ব্রজের মধ্যেই। তোমাদের সঙ্গে শ্রীকৃষ্ণের সর্বাংশ বিয়োগ হয়নি, কিন্তু তোমরা এই রহস্যকে এই রূপে অবগত নও, তাই তোমরা ব্যাকুল হয়ে পড়ো। সেই ভগবান তিনি আমাদের ছেড়ে কোথাও যাননি, তিনি আমাদের মধ্যেই আছেন। এইভাবে সকলকে বোঝালেন, বলতে বলতে বলছেন দেখো, তোমাদের আমি একটি গোপন কথা বলি। কি গোপন কথা দিদি? গোপন কথা হচ্ছে এই, তোমরা না উদ্ধবের সঙ্গে মিলিত হও। তোমরা যদি একবার উদ্ধবকে দেখতে পাও, তাহলে তোমাদের মনের ব্যথা চিরতরে নিঃশেষ হয়ে যাবে। বলছেন কেন দিদি, কারো হয়েছে? বলছেন হ্যাঁ, সেই আমাদের প্রাণপ্রিয় প্রভু মথুরা থেকে উদ্ধবকে পাঠিয়েছিলেন ব্রজে প্রেরণ করতে। ব্রজে প্রেরণ করেছিলেন, সমস্ত গোপিকাগণ উদ্ধবের সঙ্গ লাভ করে তাদের জ্ঞান হল যে প্রভু কোথাও নেই, তিনি তাদের মধ্যেই আছেন। তাই উদ্ধবের কৃপায় ওই গোপীগণ কৃষ্ণ বিরহ বেদনা ত্যাগ করেছিল। তারা সর্বত্রই এই ব্রজের লতায় পাতায়, ব্রজের ধুলির মধ্যে সর্বত্র কৃষ্ণকে দেখতে পেত। অতএব সেই উদ্ধবের সাধনা করো, সেই উদ্ধবের ভজনা করো, বলছেন, কালিন্দী দিদি, আমরা সেই উদ্ধবকে কোথায় পাব? বলছেন, দেখো, সেই উদ্ধবের কাছেই সমস্ত সার তত্ত্বকথা প্রভু বলে গিয়েছে। তিনি প্রভুর আজ্ঞায় সবচেয়ে সাধনার উত্তম স্থান হচ্ছে বদ্রিকানাথ, বদ্রিকা আশ্রম তিনি সেক্ষেত্রে রয়েছেন। কিন্তু তিনি ব্রজের মধ্যেই আছেন, সমস্ত গুল্ম লতার মধ্যে উদ্ধব লুকিয়ে থাকেন সর্বত্র। কেন? সেই গোপীদের পাদরেণু তার মস্তকে পড়বে বলে। বন্দে নন্দ গোপ শ্রীনাম পাদরেণু মভিক্ষ্ণস, সেই ব্রজের গোপীগণের পাদুক পদের চরণধুলি প্রাপ্ত হবে বলে, চরণ রেণু পাবে বলে সেই উদ্ধব ব্রজে গুল্মাদি রূপে রয়েছে সর্বত্র। আর তোমরা যদি তাকে পেতে চাও না, আমি তার উপায় বলি। দেখো, অনতি দূরে গোবর্ধনের নিকটে সেই গোবর্ধন পর্বতের পাশে এক দিব্য স্থান রয়েছে। সেই স্থানটির নাম কি জানো? কুসুম সরোবর। সেখানে দেখবে চতুর্দিকে কুসুম, মানে ফুলের সৌরভ, পুষ্পের সৌরভ। সেখানে জানো তো, সমস্ত সখীগণ রাধারানীকে নিয়ে এসে কৃষ্ণের জন্য পুষ্প চয়ন করতেন, আর সেখানেই সেই মালা প্রভুর গলদেশে অর্পণ করে তারা সেখানেই, মানে অহর্নিশি প্রায় সব সময়তেই সেই জায়গাটা ছিল সকলের প্রিয়। অতএব তোমরা যদি সেখানে গিয়ে উপস্থিত হও এবং তোমরা যদি প্রভুর গুণগ্রাম কীর্তন করো, তাহলে না সেখানে দেখবে উদ্ধবের আগমন হবে। উদ্ধবের আগমন হলে, উদ্ধবের সাক্ষাৎকার লাভ হলে, উদ্ধবের সঙ্গে সৎকথা আলোচনা হলেই দেখবে তোমাদের ব্যথা, হৃদয়ে স্থিত যে ব্যথা, চিরতরে একবারে বিলীন হয়ে যাবে। কৃষ্ণ মহিষীগণ কালিন্দী সহ তারা বজ্রনাথকে এবং পরীক্ষিত মহারাজকে বললেন যে, হে বজ্রনাথ, হে বৎস পরীক্ষিত, আমরা সেই রাধারানীর ব্রজের ক্ষেত্র, ব্রজক্ষেত্র যে কুসুম সরোবর নামক স্থান, সেখানে না আমরা প্রভুর কীর্তন করতে চাই, প্রভুর গুণগ্রাম কীর্তন করতে চাই। পরীক্ষিত মহারাজ তথা বজ্রনাথ বললেন যে, হে মাতাগণ, এ তো পরম সৌভাগ্য, আমরা সেখানেই যাব। এবারে সকলে একত্রিত হয়ে গোবর্ধনের সন্নিকটে কুসুম সরোবর নামক যে স্থান, সেখানে এলেন। সেখানে এসে সকলে সমবেতভাবে খোল, করতাল, মজিরা, আরো আরো বাদ্যযন্ত্র নিয়ে তারা সকলে মিলে সখীদের সেই বিহার স্থল কুসুম সরোবর, কুসুম সরোবরে শ্রীকৃষ্ণ সংকীর্তনে উৎসবে মেতে গেলেন। ষোড়শ সহস্র মহিষীগণ তারাও সেখানে গিয়ে যে যার বাদ্যযন্ত্র নিয়ে ভাবের আবেগে প্রভুকে আরতি জানিয়ে তারা কীর্তন করছেন। বজ্রনাথ পরীক্ষিত রয়েছেন, এই ব্রজের যারা যারা ছিলেন তারাও অংশগ্রহণ করেছেন, মথুরাপুরী থেকে যে সমস্ত মানে সাধুগত প্রাণ, কৃষ্ণগত প্রাণ, তারাও সেখানে এলেন। এলে সেখানটা ভীষণ কীর্তন আরম্ভ হয়েছে। বৃষভানু নন্দিনী শ্রী রাধা ও তার প্রিয়তম শ্রীকৃষ্ণের সেই লীলাভূমি যখন সাক্ষাৎ সংকীর্তনে শোভামণ্ডিত হয়ে উঠল, তখন সেই স্থানের ভক্তগণও একাগ্র চিত্ত হয়ে গেলেন। তাদের দৃষ্টি ও মনের বৃত্তি উৎসবানন্দে নিমজ্জিত হয়ে স্থিত হয়ে রইল। সকলে কীর্তনের ভাবে, কীর্তনের আবেগে একেবারে আপ্লুত হয়ে গেছে। ঠিক সেই সময় সকলের দৃষ্টিপথের সম্মুখে বিস্তৃত তৃণ গুল্ম লতা সকল থেকে আবির্ভূত শ্রী উদ্ধবের আগমন হল। বল উদ্ধব জি মহারাজ কি জয়। উদ্ধব মহারাজ সেই গুলমত্রিনের মধ্যে থেকে কুসুম সরোবরের সেখানেই প্রকট হলেন, আর তার শ্যামল অঙ্গে পীতাম্বরের অপরূপ শোভা ছিল। এই উদ্ধব দেখতে দ্বিতীয় কৃষ্ণের মতন। তার কণ্ঠে ছিল বনমালা গুঞ্জমালা এবং তিনি অবিরাম গোপীবল্লভ শ্রীকৃষ্ণের মধুর লীলাগানে মত্ত ছিলেন। উদ্ধবের আগমনে সেই সংকীর্তন উৎসবের উৎকর্ষ আরো বৃদ্ধি পেল। সকলে একেবারে উদ্দণ্ড হয়ে নৃত্য করছেন আর কীর্তন করছেন, আর তারা আমোদ প্রমোদে একেবারে ভাবাবিত ভাবাল্লস তাদের মধ্যে এসে উপস্থিত হলো। তারা আনন্দ সাগরে নিমজ্জিত হয়ে তারা সব কিছু ভুলে গিয়ে একেবারে বিভোর হয়ে সেই উদ্ধবের মুখপানে তাকিয়ে রইলেন। তাদের চেতনা দিব্যস্তরে উন্নীত হয়ে গিয়েছিল। এবার উদ্ধবকে দেখে তারা নিজের নিজের স্বরূপে এলেন এবং উদ্ধব মহোদয়কে তারা সুন্দরভাবে পূজনাদি করলেন। করার পরে তারপরে তিনি সকলে মিলে তার স্তব স্তুতি করলেন। ইয়াহা, আজ আমাদের পরম সৌভাগ্য যে হে উদ্ধবজি মহোদয়, আপনার সাক্ষাৎকার লাভ করেছি আমরা। অপরদিকে সুতমুনি বললেন, সমবেত ভক্ত দলকে শ্রীকৃষ্ণ নাম সংকীর্তনে যুক্ত থাকতে দেখে উদ্ধব তাদের প্রশংসায় পঞ্চমুখ হলেন। পরীক্ষিতকে প্রেমরূপ আলিঙ্গন প্রদান করলেন আর উদ্ধবকে বললেন, উদ্ধব বললেন যে হে রাজন, শ্রীকৃষ্ণ নাম সংকীর্তন মহোৎসবে তোমাকে আত্মমগ্ন দেখে আমি আনন্দিত। তোমার হৃদয়ে যে শ্রীকৃষ্ণ ভক্তি বর্তমান তার প্রমাণ আমি পেয়েছি, তুমি ধন্য গো। পরীক্ষিত মহারাজের অনেক কথাই বললেন আর বললেন যে কৃষ্ণ মহিষীগণকেও সুন্দরভাবে তাদের প্রশংসা করলেন। তারপরে বলছেন, হে রাজেন্দ্র পরীক্ষিত, এইরূপ বিচারে ব্রজবাসীগণ শ্রী ভগবানের অঙ্গেই অবস্থান করেন, তিনি অন্য কোথাও নেই, এই ব্রজেই আছেন। শরণাগতদের অভয় প্রদানকারী এই যে ব্রজবাসীগণ, তাদের স্থান শ্রীকৃষ্ণের দক্ষিণ চরণে। এই কৃষ্ণ অবতারে ভগবান সকলকে নিজ যোগমায়ায় অভিভূত করে রেখেছেন, যার প্রভাবে তাদের নিজ স্বরূপ বিস্মরণ হয়েছে, তাই তারা নিত্য বিষাদগ্রস্ত থাকেন। এই কথা সত্য ও অভ্রান্ত বলা যেতে পারে। এবারে শ্রীকৃষ্ণের প্রকাশ লাভ না করলে কারো পক্ষে নিজ স্বরূপের বোধগম্য করা সম্ভব নয়। তার কৃপা না হলে তা জানা যাবে না, তার মায়াকে অপসৃত করা যাবে না। শ্রীমদ ভাগবতের সান্নিধ্য লাভ করা অতি আবশ্যক। সেই প্রভুকে লাভ করতে হলে কি করতে হবে? একমাত্র সেই শ্রীমদ ভাগবতকে আশ্রয় করতে হবে। শ্রী ভগবানের ভক্ত যখনই কোথাও শ্রীমদ ভাগবত শাস্ত্র সংকীর্তন ও শ্রবণ করেন, তখন সেখানে অবশ্যই সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ সহ রাধারানী সাক্ষাতে বিদ্যমান থাকে। আর এই ব্রজভূমি ভারতবর্ষে জন্মগ্রহণ করেও যারা পাপাচারে যুক্ত থেকে এবং সমস্ত প্রকার কুকর্ম করে, করার পরেও তাদের হয়তো ভাগবত শ্রবণে অনিচ্ছুক থাকে, তাদের আচরণ তো একেবারে আত্মহননের সমতুল্য, তারা নিজেকেই বধ করছে। যে সৌভাগ্যগণ নিত্য শ্রীমদ ভাগবত শাস্ত্র সেবন করেন, তারা নিজ পিতৃকুল, মাতৃকুল ও পত্নীকুল এই তিন কুলেরই সর্বাত্মক উদ্ধার সাধন করে থাকেন। অনায়াসে তাদের এই তিন কুল উদ্ধার হয়ে যায়। আর শ্রীমদ ভাগবতের সাধ্যায় ও শ্রবণ করলে ব্রাহ্মণদের বিদ্যার প্রকাশ হয়ে থাকে, ক্ষত্রিয়দের শত্রুদের উপর বিজয় লাভ হয়, বৈশ্যদের ধন লাভ হয় ও শূদ্রদের সুস্বাস্থ্য প্রাপ্ত হয়, আর যারা সাধু তাদের রাধা গোবিন্দ মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর চরণে অহৈতুকী প্রেম ভক্তি হয়ে থাকে। নারী ও অন্তজ আদিগণের কামনায়ও শ্রীমৎ ভাগবত দ্বারা পূর্ণ হয়ে থাকে। যারা অন্তজ স্ত্রী জাতি তাদের জন্য এই ভাগবত নিত্য সেবনীয়। বহু জন্মের সাধনান্তে মানব যখন পূর্ণ সিদ্ধি লাভ করে তখন তার শ্রীমৎ ভাগবত প্রাপ্তি হয়ে থাকে, ভাগবতের প্রতি তার রুচি হয়, ভাগবতের প্রতি তার শ্রবণ করার ইচ্ছা জাগৃত হয়। পুরাকালে সাংখ্যায়নের কৃপায় শ্রীমৎ ভাগবত দেবগুরু বৃহস্পতি লাভ করেন এবং তিনি আমাকে প্রদান করেছিলেন। এই উদ্ধবজি মহারাজ তিনি তো দেবগুরু বৃহস্পতির শিষ্য, তাই দেবগুরু বৃহস্পতি আমাকে এই ভাগবত প্রদান করেন। এই শ্রীমৎ ভাগবতই আমাকে শ্রীকৃষ্ণের প্রিয়তম সখা বলে উন্নীত করেছে। এই ভাগবতকে আমি আশ্রয় করেছি বলেই তো প্রভু আমাকে নিজের সখা বলে মেনে নিয়েছে। হে পরীক্ষিত, বৃহস্পতি আমাকে এক আখ্যায়িকা বলেছিলেন, তা তুমি শুনে রাখো। এই আখ্যায়িকা থেকে শ্রীমৎ ভাগবত সম্প্রদায়ের ক্রমবিবর্তনও জানা যায়। কেমন? দেবগুরু বৃহস্পতি আমাকে, মানে নিজ শিষ্য উদ্ধব বলছেন তো, উদ্ধবকে বলেছিলেন যে নিজ মায়ার প্রভাবে পুরুষ রূপ ধারণকারী ভগবান শ্রীকৃষ্ণ যখন সৃষ্টির সংকল্প করলেন তখন তার বিগ্রহ, দিব্য বিগ্রহ থেকে তিনজন পুরুষ আবির্ভূত হন, ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর। তিন প্রভুর মানে তার থেকে প্রকট হলেন, উৎপন্ন হলেন। তিন প্রভুকে তিনি কার্য দিলেন, ব্রহ্মাজিকে সৃষ্টি রচনা, বিষ্ণু তিনি পালন করবেন, ভগবান রুদ্র তিনি সংহার করবেন। আখ্যায়িকা বলছে একটি প্রসঙ্গ, তখন ভগবানের নাভি কমল থেকে যে ব্রহ্মাজি উৎপন্ন হলেন, তা ব্রহ্মা বললেন, হে পরমাত্মন, আপনি নার অর্থাৎ নারায়ণ, জলের উপরে আপনি শয়ন করে আছেন, তাই হে নারায়ণ আপনি সকলের আদি কারণ, তাই আপনি আদি পুরুষ, আমি আপনাকে প্রণাম নিবেদন করি। এবং হে প্রভু, আমি এই এত কৃচ্ছ, এত কঠিন এই কার্য আমি কি করে সুসম্পন্ন করব? আমার দ্বারা প্রভু এ হবে না, আমার দ্বারা হবে না। বলছেন দেখো হবে, ব্রহ্মার প্রার্থনা পূর্তি হেতু বারংবার বলছেন প্রভু আমি পারবো না। তখন বলছেন, পুরাকালে শ্রী ভগবান স্বয়ং নিজ মুখে শ্রীমৎ ভাগবতের উপদেশামৃততাকে দান করে বলেছিলেন, হে ব্রহ্মণ, তুমি তোমার মনোরথ সিদ্ধি হেতু নিত্য শ্রীমৎ ভাগবত সেবনে যুক্ত থাকো, তাহলেই তুমি এই সৃষ্টি কার্য সুসম্পন্ন করতে পারবে। কেবল ভাগবতকে আশ্রয় করলেই, তাই ব্রহ্মাজি কি করলেন, অতঃপর তিনি শ্রীকৃষ্ণের নিত্য প্রাপ্তি সপ্ত আবরণ ভঙ্গ করার জন্য তিনি শ্রীমৎ ভাগবতের সপ্তাহ পালন করলেন। এক সপ্তাহে শ্রীমৎ ভাগবত সব পারায়ণ করে ফেললেন। সপ্তাহ যজ্ঞবিধি অনুসারে সপ্ত দিবস পর্যন্ত শ্রীমৎ ভাগবত সেবন করায় শ্রী ব্রহ্মার সকল মনোরথ পূর্ণ হয়ে গেল। এরই প্রভাবে তিনি কি করলেন, এই সৃষ্টির বিস্তার করা আরম্ভ করলেন, কেবলমাত্র শ্রীমৎ ভাগবতকে সম্বল করে। তাই ব্রহ্মার মতোই বিষ্ণুও বললেন, প্রভু আমি কি করে এই সমস্ত প্রজা পালন করব, এ তো আমার দ্বারা সম্ভব নয়। তাই প্রভুও বললেন যে কালের প্রভাবে যখনই ধর্মে গ্লানি অনুভূত হবে তখন আমি ধর্ম সংস্থাপনার জন্য বহু অবতার রূপে আবির্ভূত হব, বিষ্ণু বলছেন। কিন্তু এ তো খুবই কঠিন কাজ, আমি কি করব তাই বলুন। বিষ্ণুর এই প্রার্থনা শুনে আদিপুরুষ শ্রীকৃষ্ণ তাকে শ্রীমৎ ভাগবতের উপদেশ প্রদান করলেন। বললেন, হে বিষ্ণু, তুমি নিত্য শ্রীমৎ ভাগবত পাঠে সংলগ্ন থেকো। এই উপদেশ লাভ করে বিষ্ণু ভগবান প্রসন্ন চিত্তে তিনি প্রতি মাসে লক্ষ্মী দেবীকে এই ভাগবত শোনানো আরম্ভ করলেন। আর এইভাবে তিনি কি করলেন, এই প্রতিপালন কার্য দুই সুষ্ঠুরূপে করতে পারলেন। তা এই ভাগবত যখন বিষ্ণু লক্ষ্মী দেবীকে শ্রবণ করান এক মাস লাগে, আর লক্ষ্মী দেবী যখন বিষ্ণুকে এই ভাগবত শ্রবণ করাতেন সেটা দু মাস লাগ। মা লক্ষ্মী দেবী তিনি সেটাকে খুব সুন্দরভাবে ধীরে ধীরে ব্যক্ত করতেন, আবার তার সঙ্গে মানে অন্যান্য উপমা দিয়ে বিষ্ণুকে বোঝাতেন। তাই মা লক্ষ্মীর দু মাস লাগ। আর গোলকেও কিন্তু ঠিক এমনই, টিকাকারগণ বলছেন সেখানে কৃষ্ণ যখন কৃষ্ণ কথা রাধারানীকে শ্রবণ করান এক মাস, আর রাধারানী যখন কৃষ্ণকে শ্রবণ করান তখন দু মাস লাগে। রাধারানী খুব ভাব ভঙ্গি ভাবে বলেন, তাই দু মাস লেগে যায়। তাই তাকে ভগবান পূর্বেই সংহার কার্যে নিযুক্ত করেছেন এই রুদ্রকে। তাহলে ব্রহ্মা বিষ্ণু তারা ভাগবতকে আশ্রয় করে নিজেদের কার্য সম্পাদনা করতেন। এবারে রুদ্র ভগবান তিনি বলছেন, না না প্রভু, এই সংহার কার্য এ তো খুব খারাপ, এ আমি করতে পারব না, এ আমার দ্বারা সম্ভব নয়। বললেন ঠিক আছে, তুমি সংহার কেন করবে? রুদ্রের প্রার্থনা শুনে নারায়ণ তাকেও এই শ্রীমৎ ভাগবতের উপদেশ দিলেন। এবং সদাশিব রুদ্র বাৎসরিক পারায়ণ অনুসারে মানে এক বৎসর এই ভাগবত কথা মাতা সতীকে বা পার্বতীকে শ্রবণ করা, সেই প্রভাবে তিনিও সংহার কার্য করতে সক্ষম হলেন এবং আত্যন্তিক সংহার মোক্ষ শক্তিও লাভ করলেন। তিনি ইচ্ছা করলে কাউকে মোক্ষ পর্যন্ত দিতে পারেন, কেবল ভগবানের কৃপায় এই ভাগবত শাস্ত্র অধ্যয়ন করে। শ্রী উদ্ধব বললেন, শ্রীমৎ ভাগবত সমন্বিত এই আখ্যায়িকা আমি আমার গুরুদেব বৃহস্পতির নিকট থেকে শ্রবণ করেছিলাম, তার কাছ থেকে ভাগবতের উপদেশ লাভ করে তার শ্রীচরণে প্রণাম নিবেদন করে আমি আনন্দে পরিপূর্ণ হয়ে গিয়েছিলাম। এই ভাগবতের মহিমা মানে কেউ বর্ণনা করে সমাপ্ত করতে পারে না। তিনি এইভাবে ভাগবতের সারাংশ বর্ণনা করলেন এবং ভাগবতের সারমর্ম নিজ বুদ্ধি অনুসারে গ্রহণ করে তৎক্ষণাৎ গোপীগণ বিরহ বেদনা থেকে মুক্তি লাভ করেছিলেন। তাই ভাগবত রহস্য সঠিকভাবে বুঝতে সক্ষম না হলেও আমি তার অলৌকিক ক্ষমতা অবশ্যই প্রদর্শন করেছি। এই ভাগবত হয়তো সকলে বুঝতে পারছে না, অথচ শ্রবণ করছে, তাতেও তার অলৌকিক জ্ঞান হয়ে যাবে, তাকেও প্রভু নিজের কাছে নিজের কাছে টেনে নেবে। আর বহুকাল পর যখন ব্রহ্মাদি দেবতাগণ শ্রী ভগবানের কাছে এসে তাকে পরমধাম প্রত্যাগমনের প্রার্থনা করে গেলেন, তখন বিপুল বৃক্ষমূলে আমার সম্মুখে দাঁড়িয়ে শ্রী ভগবান সেই শ্রীমৎ ভাগবত বিষয়ক রহস্যকে উন্মীলন করলেন। আমার বুদ্ধিতে তার দৃঢ় প্রত্যয়ের আগমন হলো, তারই প্রভাবে আমি বদ্রিকাশ্রমে নিবাস করেও এই ব্রজের লতার পাতার মধ্যে আমি নিত্য বিরাজমান। এখনো উদ্ধবজি মহারাজ এই ব্রজের বৃক্ষের পাতায় লতায় গুল্মাদি তৃণাদির মধ্যে তিনি এখনো আছেন। আর তারই প্রভাবে নারদকুণ্ডে আমি স্বেচ্ছায় নিত্য বিরাজমান থাকি। এই যে নারদকুণ্ড আছে কুসুম সরোবরের অপরজিতে, সেখানে নারদকুণ্ডে সেখানে নিত্যই তিনি থাকেন। আর শ্রীমৎ ভাগবত শ্রবণে ভগবত ভক্তগণ কৃষ্ণতত্ত্বের সারবস্তু লাভ করতে সক্ষম হন। সমবেত ভক্তগণের কার্যসিদ্ধি হেতু আমি এখানে শ্রীমৎ ভাগবত পাঠ করব। এই কুসুম সরোবরে আমি শ্রীমৎ ভাগবত পাঠ করতে ইচ্ছুক। তাই সুতমুনি বললেন, এই রূপ কথা শুনে পরীক্ষিত এবং পরীক্ষিত মহারাজ এবং বজ্রনাথ তাকে প্রণাম করলেন। আমরা অহৌভাগ্য, আমরা ধন্য যে আপনি আমাদের এখানে ভাগবত কথা শ্রবণ করাবেন। এক মাস ব্যাপী এই কুসুম সরোবরে উদ্ধবজি মহারাজ এই ভাগবতীয় কথা ব্যাখ্যা করবেন, তো আর কোনো ঠিকানাই নেই। তিনি বললেন, ঠিক আছে, যা যা করণীয় আপনি আমাকে কৃপা করে বলুন, আমি আর বজ্রনাথ দুজনে মিলেই করব। তার সমস্ত ব্যবস্থা নিলেন, তাদের রাজকার্য আর কিছু নেই, সেখানেই লেগে পড়লেন। এবারে সমস্ত ব্যবস্থা হয়ে গেল, হয়ে গেলে সে সময় উদ্ধবজি মহারাজ পরীক্ষিতকে বলছেন, হে পরীক্ষিত, এখন তো কলিকাল এসে গেছে, সেই কলি আমাদের বিভ্রান্ত করবে, এই হরিকথা হতে দেবে না, এই হরিকথা হলে বিভিন্ন রকম অভিযোগ ওঠে, যেখানে দুনিয়ার লোকের নিন্দা করা হবে, বলবেন এরাই ঠিক, কিন্তু ভাগবত কথা হচ্ছে না, মনে করবে কি আপদ, এই সময় একটু মালা জপ করি, একটু অধ্যয়ন করি, মাইক লাগিয়ে ভাগবতীয় কথা বলছে, এতে আমার অসুবিধা হচ্ছে, এই হচ্ছে সাক্ষাৎ কলি। তাই বলছেন যে কলি আমাদের বাধা বিঘ্ন প্রদান করতে পারে, সেই জন্য তুমি কলিকে বশীভূত করার জন্য বিচরণ করো, সমগ্র পৃথিবী ভ্রমণ করো। পরীক্ষিত মহারাজ বিষয়টা না বুঝে খুব আনন্দ হলো, হ্যাঁ হ্যাঁ আমি সে ব্যবস্থা নিচ্ছি। এবারে পরীক্ষিত মহারাজ দেখছে, তাহলে তো আমি যদি ওই কলি নিগ্রহ করতে যাই, তাহলে তো আমি হরিকথা শুনতে পাবো না। সরলচিত্ত পরীক্ষিত মহারাজ তিনি বলছেন যে, প্রভু হে উদ্ধবজি মহারাজ, আপনি তো আমাকে বললেন কলি নিগ্রহ করতে যাব, আর আপনি এদিকে এক মাস ব্যাপী এই ভাগবত কথা বলে ফেলবেন, আমার কর্ণ কর্ণে তো প্রবেশ করবে না। বলছে তোমার চিন্তা নেই, তুমি তো সেই ভগবানের স্বরূপ শুকমুনির মুখনিসৃত সেই অমৃত ভাগবতীয় বার্তা তুমি শুনতে পাবে, তুমি আমাদের এটা এখন নির্ভয় করে দাও, একবারে নির্মুক্ত করে দাও, আমরা স্বচ্ছন্দে এই ভাগবত সপ্তাহ ভাগবত মাসিক পারায়ণ করব। বলছেন ঠিক তো? বলছেন আমার কথায় তুমি অন্য প্রকার ভেবো না, আমার কথা সর্বদাই সত্য, তোমাকে সেই সাক্ষাৎ ভগবানের স্বরূপ সেই শুকমুনি তিনি তোমাকে কথা শোনাবেন, তুমি যাও। উদ্ধব মহোদয়ের বাক্যকে একবারে ঋষি বাক্যের মতন মেনে নিয়ে তিনি কলি নিগ্রহের জন্য সমস্ত পৃথিবী পর্যটনে বেরিয়ে পড়লেন। এবারে সেখানে এক মাস পর্যন্ত হরিকথা হবে, তাই বজ্রনাথ কি করলেন, তার পুত্র প্রতিবাহুকে মথুরার রাজ্যাভিষেক করে দিয়ে বললেন যে, বৎস পুত্র তুমি যা পারো করো, আমি তন্ময়ত্ব হয়ে সেই হরিকথা শ্রবণ করব। দেখুন সেই হরিকথা শ্রবণ করার জন্য নিজের রাজত্ব, নিজের নিজে যে রাজা, সেই রাজত্ব পদ নিজের পুত্রকে দিলেন। আর আমরা বলি কি, ঘরে বসে শুনতে পাচ্ছি, গাছতলায় শুনতে পাচ্ছি, এখানে বসে গেটে কে আসছে সেগুলো দেখে বলছি আমরা হরিকথা শুনছি। আরে হরিকথা শোনা অত সহজ নয়, হরিকথা সকলের কপালে জোটে না, ওই ভান্ডারা খাওয়াটাই জুটবে। এবারে কি হলো, বজ্রনাথ একেবারে নিশ্চিন্ত হয়ে নিজ পুত্র প্রতিবাহুকে মথুরার রাজা করে দিয়ে তিনি একান্তে এসে হরিকথা শ্রবণ করা আরম্ভ করলেন। সেখানে দেখতে দেখতে এক মাস কাল কিভাবে যে অতিবাহিত হলো তার বলার নয়। বজ্রনাথ দেখলেন তিনি শ্রীকৃষ্ণের দক্ষিণ পাদপদ্মে স্থান পেয়েছেন, এবং শ্রীকৃষ্ণ বিয়োগ বিরহ থেকে মুক্ত হয়ে সেই স্থান সুশোভিত করে মনে করে কৃতার্থ হলেন। আর বজ্রনাথের রোহিণী আদি মাতাগণ, মানে ভগবান শ্রীকৃষ্ণের পত্নীগণ, তারা রাস রজনীতে প্রকাশিত পূর্ণচন্দ্র কৃষ্ণের বিগ্রহে নিজেদের কলা আর প্রভারূপে প্রত্যক্ষ করে বড় আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তারা প্রাণসমপ্রিয় শ্রীকৃষ্ণের বিরহ বেদনা থেকে নিষ্কৃতি লাভ করে শ্রীকৃষ্ণেরই পরমধামে প্রবিষ্ট হয়ে গেলেন। বল ভক্তবৎসল ভগবান কি জয়, বল শ্রীমদ্ ভাগবত মাসিক পারায়ণ কি জয়। শ্রীমদ্ ভাগবতের অন্যান্য শ্রোতাগণ শ্রী ভগবানের নিত্য অন্তরঙ্গ লীলায় সংলগ্ন হয়ে ব্যবহারিক এই সূক্ষ্ম জগৎ থেকে তৎক্ষণাৎ তারা অন্তরিত হয়ে গেলেন। বল ভক্তবৎসল ভগবান কি জয়। আর তারা সকলেই গোবর্ধন পর্বতের কুঞ্জ কানন আদিতে বৃন্দাবন কাম্যবন আদি বনে এবং সেইখানকার ধেনুকুলের মধ্যে বিচরণরত শ্রীকৃষ্ণের সঙ্গে বিচরণ করে অনন্ত আনন্দ অনুভূতি লাভ করতে লাগলেন। এইভাবে শ্রীকৃষ্ণ প্রেমে বিভোর ভক্তদের শ্রী ভগবানের দর্শন লাভ হয়ে গেল। আর সুতমুনি বললেন, ভগবত প্রাপ্তিকারী এই শ্রীমৎ ভাগবত কথা যারা শ্রবণ ও কীর্তন করবেন তাদের শ্রী ভগবান লাভ অতি অবশ্যই হবে, তাদের দুঃখের অবসান সর্বকালের জন্য হয়ে থাকে। জয়তাং ভগবত প্রাপ্তিং শৃণুয়াচ্চাপি কীর্তয়ে তস্য বৈ ভগবত প্রাপ্তির দুঃখ হানিশ্চ জায়তে। সর্বপ্রকার দুঃখ তাদের দূরে চলে যাবে আর তারা ভগবানকে অতি অবশ্যই পেয়ে যাবে। এবার শ্রীমৎ ভাগবতের স্বরূপ কেমন এবং তার প্রমাণ, এই শ্রীমৎ ভাগবতের শ্রোতা কেমন হবে এবং বক্তা কেমন হবে এবং শ্রবণ বিধির বর্ণনা করছেন, আরো ইম্পর্টেন্ট সাবজেক্ট। এবারে শ্রী সুতমুনি তার পরিপ্রেক্ষিতে শ্রীমৎ ভাগবতের অপূর্ব মাহাত্ম্য আমরা শ্রবণ করেছি আপনার থেকে। অতএব হে সুতদেব, আমাদের এখন আপনি বলে দিন যে শ্রীমৎ ভাগবতের স্বরূপ কি, আর প্রমাণ তার কত শ্লোক আছে এই সংহিতায়, কোন শ্রেষ্ঠ বিধি আচরণ করে তা শ্রবণ করা উচিত, আর শ্রীমৎ ভাগবতের বক্তা আর শ্রোতার লক্ষণটা কি। আমরা বস্তুত জানতে চাই যে শ্রীমৎ ভাগবতের বক্তা ও শ্রোতা কেমন হওয়া উচিত, এটাই আমাদের তাৎপর্য। সুতমুনি বললেন, শ্রীমৎ ভাগবতের স্বরূপ ও শ্রী ভগবানের স্বরূপ এক এবং অভিন্ন, এক এবং অভিন্ন, কোনো প্রকার ভেদ নেই। এই ভাগবতে আপনি যদি অর্চনা করেন, পূজন করেন, তাহলে সাক্ষাৎ রাধা গোবিন্দ বা নিতাই গৌরের বিগ্রহ রেখে যে ফল পাওয়া যাবে এই ভাগবতের পূজনে, তার থেকে আরো বরঞ্চ বেশি ফল পাওয়া যাবে। একেবারে অভিন্ন কলেবর এই শ্রীমৎ ভাগবত, তা সচ্চিদানন্দময়, শ্রীকৃষ্ণ চিত্তে সংলগ্ন ভাবুক ভক্ত হৃদয়ে যে সর্বোৎকৃষ্ট রসধারা শ্রী ভগবানের মাধুর্যকে অভিব্যক্ত করে ও তার দিব্য রস আস্বাদন করায়, তাই শ্রীমৎ ভাগবত। আর শ্রীমৎ ভাগবত অনন্ত অক্ষয় স্বরূপ, তার প্রমাণের কথা জানা কেমন করে সম্ভব হবে। পুরাকালে ভগবান বিষ্ণু ব্রহ্মাকে শ্লোক চতুষ্টয়ের মাধ্যমে তাকে দিকদর্শন করিয়েছিলেন, চারটি শ্লোকের মাধ্যমে ভগবান কৃষ্ণচন্দ্র ব্রহ্মাজিকে ভাগবত দিয়েছিলেন, যা চতুশ্লোকী ভাগবত রূপে প্রসিদ্ধ। আর হে বিপ্রগণ, এই শ্রীমৎ ভাগবতের অতল স্পর্শী গভীরতায় ডুব দিয়ে কাম্যবস্তু আহরণ করে নেওয়ার ক্ষমতা কেবল ব্রহ্মা বিষ্ণু আর শিবেরই আছে, অন্য কারণে। কিন্তু যারা পরিমিত বুদ্ধি তাদের হিতার্থে শ্রী বেদব্যাসের দ্বারা পরীক্ষিত সুখদেবের সংবাদ রূপে যা বর্ণিত হয়েছে তারই নাম শ্রীমৎ ভাগবত। সেই চতুশ্লোকী ব্যাখ্যা করলেই 18,000 হয়েছে। অতএব সাধারণ লোকের দ্বারা ওই চতুশ্লোকী তাদের মাথায় প্রবেশ করবে না, তাদের জন্য এই সুখ পরীক্ষিত সংবাদ রূপ যে ভাগবত, তারা ইচ্ছা করলে ধীর শান্ত চিত্তে কপটতা মাৎসর্য পরায়ণতা ত্যাগ করে যদি শ্রবণ করে অনায়াসে বুঝতে সক্ষম হবে। এই গ্রন্থে 18,000 শ্লোক বিদ্যমান। এই ভবসাগরে যে প্রাণীগণ কলিরূপ মকর থেকে ভীত সন্ত্রস্ত, তাদের জন্য এই শ্রীমৎ ভাগবতই হচ্ছে সর্বোত্তম আশ্রয়স্থল। যারা এই কলির থেকে বাঁচতে চায়, যারা কালের থেকে বাঁচতে চায়, তাদের জন্য একমাত্র আশ্রয়স্থল এই শ্রীমৎ ভাগবত। বল শ্রীমৎ ভাগবত মহাপুরাণ কি জয়। এইবার ভগবান শ্রীকৃষ্ণের বাণীর মানে শ্রীমৎ ভাগবতের আশ্রিত শ্রোতাদের বর্ণনা করছি, তা তোমরা শ্রবণ কর। শ্রোতা দুই রকমের হয়ে থাকে, উত্তম আর অধম। কেমন উত্তম শ্রোতাদের মধ্যে আবার শ্রেণী বিভাগ বর্তমান আছে, উত্তম শ্রোতাদের মধ্যে আবার ভাগ করছেন চাতক শ্রোতা, হংস শ্রোতা, শুকশ্রোতা আর মৃণশ্রোতা, চার প্রকার শ্রোতা। দুই প্রকার উত্তম অধম, উত্তমের মধ্যে চার প্রকার বলা হয়েছে চাতক, হংস, শুক আর মৃণ। মৃণ মানে মাছ মনে করুন। আর একইভাবে অধম শ্রোতাদের মধ্যে বহু শ্রেণীর বিভাগ বর্তমান, যেমন সেখানেও আবার চারটে বলা হয়েছে। অধম শ্রোতাদের মধ্যে বৃক, ভুরুণ্ড, বৃষ আর উষ্ট্র, মানে উষ্ট্র মানে উট, তাদের বর্ণনা করছে। এবারে উত্তম শ্রোতাদের মধ্যে চাতক, চাতক কেমন, চাতক বলে পাপিয়া, মানে তার স্পৃহা কেবল বাদল বর্ষা জনিত বাড়ি ঝাড়ায় থাকে, কখন বৃষ্টি হবে আর সে বৃষ্টির জল পান করবে, সে অন্য জল স্পর্শও করে না। সমভাবে যে শ্রোতা অন্য সব ত্যাগ করে কেবল শ্রীকৃষ্ণ সম্বন্ধিত শাস্ত্র শ্রবণের ব্রত গ্রহণ করে তাকে চাতক শ্রোতা বলা হয়েছে, শ্রেষ্ঠ শ্রোতা। ভাগবতের মধ্যে যেমন রাজাদের কথা বলা হচ্ছে, কিন্তু তার মধ্যে ওই রাজা মুখ্য নয়, সারাংশ গ্রহণ করছে, সে হচ্ছে ওই বৃষ্টির জলের জন্য আকাঙ্ক্ষিত যে চাতক পক্ষী, সেই চাতক শ্রোতা। আর হংস শ্রোতা কেমন, সেই রাজহংস জলের ভিতরে দুধ ফেলে দিলে সে দুধটাকে বেচে দুধটাই খেয়ে নেবে, জলটাকে ফেলে দেবে। তা সেই প্রকার সেই শ্রোতা কি করবে, যতই কিছু বলা হোক না কেন, অনেকে যেমন ভাগবতের মধ্যে দুনিয়ার সাধারণ উপমা দেয়, সেগুলোকে বাদ দিয়ে সারাংশ ভাগবতটা নিয়ে নেবে। এ হচ্ছে হংস শ্রোতা। আর উত্তম রূপে শিক্ষিত সুখ পাখি, তাকে শিক্ষা প্রদান করা হয়েছে, সুখ মানে টিয়া, তাতে কি হচ্ছে যে সুখ তার মধুর বাণী দ্বারা শিক্ষক ও আগমনকারী অন্যান্য ব্যক্তিদের আনন্দ দান করে থাকে, তার কথাগুলো সে বলে, শুনতে ভালো লাগে। সমভাবে যে শ্রোতা কথক ব্যাসের মুখে উপদেশাদের শ্রবণ করে, তা সুন্দর ও পরিমিত ভাষায় পুনঃপ্রচার করে, ব্যাস ও অন্যান্য শ্রোতাদের পরম আনন্দ প্রদান করে থাকে, তাকে শুকশ্রোতা বলে। এবারে বাকি আছে মৃণশ্রোতা। মৃণশ্রোতা কেমন, মীন সে কি করে, অপলোক দৃষ্টিতে চেয়ে থাকে ক্ষীর সাগরে, সে কি করে, যখন সে দুধের সাদা অংশ দেখতে পায় তখন সেই দুধগুলোই খায়। সমভাবে যে কথা শ্রবণকালে অনিমেষ নয়নে কোনো কথা না বলে সদাই কথার রসাস্বাদন করে থাকেন, তাকে প্রেমী মানে মৃণশ্রোতা বলা হয়। এই মৃণশ্রোতা হচ্ছেন শ্রেষ্ঠ, সে বক্তার দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকেন, অপলোক দৃষ্টিতে, এবং যে কথা বলেন সে চক্ষু দিয়েই উদয় মানে হৃদয়ঙ্গম করে নেন। আর উত্তম শ্রোতাদের পর এবার অধম শ্রোতাদের বর্ণনা করছেন, সেটাও শোনা যাক। এই অধম শ্রোতাদের মধ্যে আবার চার প্রকার, বৃকের কথা বলে, বৃক শ্রোতা মানে নেকড়ে বাঘ, ওই কুকুরের থেকে একটু বড় হয়। আর বেণুর সুস্বরে কি করে মৃগকুল, তারা সেই বাঁশির সুরে মোহিত হয়ে মৃগকুল গিয়ে হা করে তাকিয়ে থাকে, বংশীর ধ্বনি করে। আর এই বৃকেরা কি করে, মানে যারা উত্তম শ্রোতা তারা হা করে পাঠকের দিকে তাকিয়ে একেবারে চক্ষু দিয়ে অশ্রু বিসর্জন করতে করতে মানে তারা শ্রবণ করছে। ঠিক সেই প্রকার হরিণ বা হরিণীগণ তারা কি করছে, ব্যাধের সেই মধুর বাঁশির সুর শুনে তাকিয়ে আছে, আর বৃক তাদের পেছন পেছন যাচ্ছে, গিয়ে তারা মাঝখানে গিয়ে একবার চিৎকার করে উঠবে। চিৎকার করে উঠলে তারা লক্ষ্যভ্রষ্ট হয়ে যাবে, লক্ষ্যভ্রষ্ট হয়ে গেলে ওই বৃক তাদেরকে গিয়ে ধরে আক্রমণ করে খায়। ঠিক সমভাবে যে মূর্খ কথা শ্রবণকালে রসিক শ্রোতাদের গিয়ে কানে কানে কিছু বলছে, ভাণ্ডারায় কিছু নাই, এটা করতে হবে ওটা করতে হবে, এ হচ্ছে বৃক। যে শুনছে তাকে শুনতেও দেবে না আর সে শুনবেও না, গিয়ে হা করে একটু শুনলো, গিয়ে তার কথা গিয়ে কানে কানে বলা আরম্ভ করল, এ হচ্ছেন বৃক, মূর্খ এগুলো। এবারে হিমালয় পর্বত শিখরে ভুরুণ্ড জাতীয় এক প্রকার পাখি দেখা যায়, ভুরুণ্ড শ্রোতা বলা হয়েছে, ভুরুণ্ড মানে হিমালয়ের এক পাখি। তা সেই পাখি শিক্ষাপ্রদ কথা শুনে ভুরুণ্ডু কি করে, ভুরুণ্ডুকে আপনি যদি বলেন এই ধরে মারব কিন্তু, ও আবার আপনার নকল করবে, সে বলবে এই ধরে মারব কিন্তু, এইরকম বলতে থাকে, কিন্তু ভালো করে বলতে পারে না। তা সে কি করে, সমভাবে যে শিক্ষাপ্রদ কথা শ্রবণ করে তা অন্য লোকেদের বলে বলে, কিন্তু নিজে তা আচরণ করে না, তেমন শ্রোতাকে ভুরুণ্ডু বলা হয়। পাঠে কিছু শুনলো যে এখনো তার আহারই শুদ্ধ হয়নি, সে গিয়ে আরেকজনকে উপদেশ দিচ্ছে, এ হচ্ছে ভুরুণ্ডু শ্রোতা। আর বৃষ, বৃষ মানে ষাঁড়, এই বৃষ শ্রোতা একরকম আছে, সেটা কেমন, তার সম্মুখে সুমিষ্ট আঙুর ফল অথবা যদি কষালো কোনো কিছু দেওয়া যায় তাহলে সে কি করে, ওই দুটোকেই মনে করে এক, আঙুরও যা আর ঘাসও তাই, আর সেই সর্ষে মানে সর্ষের তেল বের করে যে ওই কি বলে ওটাকে, খোল, খোল, সে খৈল, সেটা বলে ওই আঙুরও যা খৈলও তাই আর ওই ঘাসও তাই, সে ষাঁড়ের মতন কোনো বোধ বুদ্ধি নেই, মানে সব হা করে চিবাচ্ছে। আর কিন্তু সার অসার বিবেচনা বুদ্ধি বিরহিত হয়, তাকে বৃষ শ্রোতা বলা হয়। এবারে উষ্ট্র মানে উট, উট শ্রোতা কেমন, উট শ্রোতা হচ্ছে উট মাধুর্যযুক্ত আম খেয়ে তার ভালো লাগে না, বলে এই আম ভালো না, সে কি করে, গলাটা তো উঁচু, সে নিম পাতা খায়, নিম পাতা কত সুন্দর তিতো তো বোঝাই যাচ্ছে, এবার সে আম খেয়ে তার মনে স্বাদ মিটল না, তাই গলাটা উঁচু করে নিম পাতা খাচ্ছে, বলছে না আহা হা হা কত সুন্দর লাগছে গো নিম পাতা। এবারে সমবেত মানে সমভাবে যে ব্যক্তি শ্রী ভগবানের মধুর কথা ছেড়ে তারা ওই সাংসারিক কথাবার্তাতেই আনন্দ লাভ করে, একে অপরের নিন্দা চর্চা করে আনন্দ লাভ পায়, এখানে যে হরিকথা হচ্ছে এখানে আসলে আর এদিক ওদিক দেখা যাবে না, তো এখানে বসে থাকলে তো এই আটকা জায়গার মধ্যে থাকতে হবে, এখানে ওখানে দেখা যাবে না, আর কেউ গেল কিরে কত দিয়েছিল দক্ষিণা, ওখানে কি হলো সেখানে কি হলো, এই সমস্ত কথাগুলো বলছে আর পাঠ শুনছে, এগুলো হচ্ছে সেই উট শ্রোতা। তারা ওই মধুর কৃষ্ণ কথা শুনতে ভালোবাসে না, তারা সাংসারিক কথা শুনতে ভালোবাসে। আর তারা কেমন উদাহরণ দিচ্ছেন, যে তাদের আম দিলে ওই আম ভালো লাগে না, গলাটা উঁচু করে এই নিম গাছের পাতা খেয়ে বলবে আহা কত সুন্দর নিম পাতাগুলো লাগছে, বোধ নেই, নির্বোধ, এগুলো হচ্ছে উষ্ট্র শ্রোতা মানে উট। এইখানে অল্প কিছু শ্রেণী বিভাগ আলোচিত হলো। এছাড়া উত্তম অদম দুই রকমের শ্রোতাদের মধ্যে ভ্রমর গর্দব আদি বহু শ্রোতা শ্রেণীর বিভাগ বর্তমান আছে, আর যা বলেছেন বলেছেন আর না বললেই বোধ হয় ভালো। তা এই শ্রেণী বিভাগকে শ্রোতাদের স্বাভাবিক আচরণ ব্যবহারের মাধ্যমে বিচার করে দেখা উচিত। এবারে বলছেন বক্তার সম্মুখে তাকে বিধি অনুসারে প্রণাম নিবেদন করে উপবেশন করা, সাংসারিক কথা না বলে শ্রী ভগবানের লীলা কথা শ্রবণের ইচ্ছা পোষণ করা, মানে বক্তার সম্মুখে যারা বসবে তাদের কথা বলছেন, তারা বেশ নম্রভাবে এসে ভাগবত সাক্ষাৎ ভগবানের বাংময়ী স্বরূপ প্রণাম করে একেবারে সুন্দর সুখাসনে বসবেন, তারপরে সাংসারিক কোনো কথাবার্তা বলবেন না, পাশে আরেকজন যে বসে আছেন তাকে বিরক্ত করবেন না, তাকে ইশারা করে মাথা নাড়বেন না। আর কি বলছেন, যে লীলা শ্রবণের ইচ্ছাই পোষণ করা, বুঝতে পারঙ্গত, বোঝার জন্য একেবারে পারদর্শিতা থাকা দরকার, আর তা না হয় মনোযোগ সহকারে শুনতে শুনতে প্রভুর কৃপা হলেই বোঝা যাবে। নম্রভাবে হরিকথা শুনতে হবে, উগ্রভাবে নয়, হাত জোড় করে বসতে হবে, মালা থাকলে তো কোনো কথাই নেই, জপমালা। শিষ্যভাবে উপদেশ সকল গ্রহণ করা, মানে হয়তো দেখা যাচ্ছে এই আমার মতো অধম পাঠ করছে, আপনারা পরম জ্ঞানী, কিন্তু সেখানে ভাবটা থাকবে কি, আমি তো ওই বক্তার থেকে বেশি কিছু জানি, সে আমার মতো অধম হলো, এই ভাবটা রাখতে বলছি। আর অন্তরে শ্রদ্ধা ও বিশ্বাস ধারণা করা, আর কোনো কথা না বুঝতে পারলে মানে পাঠের সমাপ্তিতে দৈন্য সহকারে সেটা জিজ্ঞাসা করতে হবে, পবিত্রভাবে থাকা ও শ্রীকৃষ্ণ ভক্তদের উপর নিত্য প্রেম ধারণ করা, বক্তাগণ এইরূপ শ্রোতাদের উত্তম শ্রোতা বলে বলে থাকেন, পণ্ডিতগণ তাদের উত্তম শ্রোতা বলেছেন। এইবার সুবক্তার লক্ষণগুলো শুনে রাখ, বক্তা সে কেমন হবে। বক্তা শ্রী ভগবানের নিত্যযুক্ত মন আর বস্তু কামনা বিরহিত। বক্তা পাঠ করছে আর চিন্তা করছে, আজকে তো পূজা, দেখি আমাদের মহন্ত মহারাজ বা সকলে কি দেয়, এই ভাব পোষণ করলে হবে না। আমি হরি কথা বলেছি কি জন্য, যে শ্রী শ্রী রাধা গৃন্দ্র বিহারী আমার প্রতি কৃপা বর্ষণ করবেন, আমি তার চরণে মানে সমস্ত কিছু সমর্পণ করব, এটাই ইচ্ছা থাকবে। কামনা বাসনা দিয়ে যারা এই ভাগবত করবে তাদের মুখে হরি কথা শুনতে নেই। বিপ্রয়ী ভাগবতী বার্তা গেহে গেহে জনে জনে, কারিতা কণলোভেন কথা সারস ততগত। বিপ্রয়ী বৈষ্ণবই একই কথা, তারা কলিতে কি করবে, দুটো খাওয়ার জন্য, অর্থের জন্য গৃহীর দ্বারে দ্বারে গিয়ে সেদে যেতে গিয়ে বলবে, আমাকে 5,000 টাকা 10,000 টাকা দিলেই হবে, আপনি সপ্তাহটা করে ফেলেন। কারিতা কণলোভেন করছে কি জন্য, কেবলমাত্র কণা অর্থ পাবে, অর্থ দিলেই তো চালের কণা কিনবে, সেটা রান্না করে পাবে, এটাই তো অভিপ্রায়। কণলোভেন কথা সারস ততগত, সেই কেবলমাত্র উদর তৃপ্তি করার জন্য এই ভাগবতকে যারা ব্যবসায়িকা বুদ্ধি প্রয়োগ করে তাদের মুখে হরি কথা শুনে লাভ নেই। কথা সারস ততগত, তাদের মুখে হরি কথা শ্রবণ করলে এই ভাগবতের সারই ধীরে ধীরে কমে যাচ্ছে। এমবিদ ব্যবসায়ী আত্মিকা বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের বা পণ্ডিতদের কারণ। হরি কথা হবে কি, কেউ যদি একটা মানে তুলসী পাতা আর 16 আনা হাতে দিয়ে বলেন যে আমি এটা দিলাম, ওটাতেই যিনি সন্তুষ্ট থাকতে পারবেন, সে যেমনই ব্যক্তি হোক না কেন তার মুখ থেকে হরি কথা শ্রবণ করলে লাভ আছে। লোভী ব্যক্তিদের থেকে কোনো লাভ নেই, যারা লোভী, যারা কপট, যারা দাম্ভিক এবং যারা মাৎসর্য পরায়ণ। শুধু সাধুর বেশটা থাকলেই হবে না, তার মধ্যে এই গুণগুলো থাকা প্রয়োজন। আর যেগুলো দুর্গুণ সেগুলো থাকবে না, বক্তা এমন হবে। আর আর কি হবে, দীনদরিদ্র ব্যক্তিদের উপর দয়াশীল এবং বহু যুক্তি সহকারে তত্ত্বকথা বোধ প্রদানে সুচতুর যিনি হবেন তিনি বক্তা রূপে ব্যাসগদিতে আসীন হবেন, সুবক্তা রূপে পরিচিত হয়ে থাকেন। এবং যিনি সুবক্তা, বাস্তবিক যিনি ভালো বক্তা, তিনি এই ব্যাসগদিতে বসতে পারবেন। এই যেমন আমি, আমার যেমন কোনো বোধ নেই, কোনো ছন্দ জ্ঞান নেই, ভাগবতটা বগলে নিয়ে এসে বসে পড়লাম, এ ঠিক নয়। এ তো আপনারা আমাকে কৃপা করে আদেশ করেছেন, তাই আমি আদেশ পালন করছি, নচেত এই আমার মতন অধম অযোগ্য ব্যক্তির অনুচিত ব্যাস আসনে বসে, কিছু জানি না, মাথা নাড়তে নাড়তে ভাগবত বগলে নিয়ে এসে বসে পড়লাম, উচ্চারণের জ্ঞান নেই, আবার আমি লোকের নিন্দাও করব, তাদের অনুচিত এই আমার মতন ব্যক্তির ব্যাস আসনে বসা। আর তাদের মুনিগণ সম্মান প্রদর্শন করে থাকেন, যারা তাদের যারা জ্ঞানী গুণী ভাষাবিন্যাসে অতি সুন্দর বক্তা, তাদেরকে মুনিজনগণ তারাও সম্মান প্রদর্শন করে থাকেন। অতএব হে বিপ্রগণ, আমাদের জন্মভূমি ভারতবর্ষে শ্রীমৎ ভাগবত সেবনের যে সর্বোৎকৃষ্ট বিধি প্রচলিত আছে তা বলছি, আপনারা শুনুন। শুক পরম্পরায় বিস্তারে এই বিধি অতুলনীয়। শ্রীমৎ ভাগবত সেবন চারভাবে হয়ে থাকে, সাত্ত্বিক, রাজসিক, তামসিক আর নির্গুণ, চার প্রকারভাবে এই ভাগবত পাঠ হয়ে থাকে। প্রসন্নতা সহকারে যা করা হয় সেটা হচ্ছে যেমন রাজসিক, কেমন শ্রীমৎ ভাগবত সেবনের লক্ষণ সকল এইরূপ, যজ্ঞ সম্পাদনের ন্যায় প্রস্তুতি, যেমন আমাদের এটাও কিন্তু রাজসিকের মধ্যেই মানা যাবে, যদিও আমরা সাধুরা এখানে মানে সাত্বিক ভাব, তথাপি এটা যদি কোনো গৃহীরা করেন, আমাদের যে উদ্যম, যে উদ্যোক্তা সুন্দরভাবে তার ব্যবস্থা নিতে পারলে সেটা রাজসিক হবে। এই আমরা যেটা করেছি এ সাত্বিক পারায়ণের মতনই, আমরা সাধুরাই তো শ্রবণ করেছি। আর পূজা সামগ্রী সকল আয়োজনে অত্যাধিক জাঁকজমক প্রদর্শন, অত্যাধিক পরিশ্রম করে উদ্বিগ্ন চিত্তে সপ্ত দিবসে সমাপন আদি, এটা হচ্ছে রাজসিক যজ্ঞ। সপ্তাহকাল, এটা আবার অনেক সুবিধাও আছে, যারা সংসারী সময় নেই তারা এই যজ্ঞের অনুষ্ঠান করে থাকেন, এতেও মহাপূর্ণ। সাত্বিক কেমন? শ্রীমদ্ ভাগবত সেবনের লক্ষণ এই রূপ হয়ে থাকে, এক বা দুই মাস কাল ধরে ধীরে ধীরে কথার রসাস্বাদন করা, এক মাস আর দু মাস। তাহলে এটা কি হবে? এটাকে সাত্বিক পারায়ণ, এই যে আমরা যেটা করেছি এটা মহাসাত্বিক পারায়ণ। এবং শ্রবণকালে অহেতুক বা পরিশ্রম করে শক্তি ক্ষয় থেকে বিরত থাকা, পূর্ণ আনন্দ উপভোগ করাই আসল উদ্দেশ্য, এই কথা মনে রাখা, একে সাত্বিক পারায়ণ বলা হয়েছে। এক মাসে বা দু মাসের মধ্যে সমাপ্ত করতে হয়। তামসিকটা কেমন? তামসিক পারায়ণ হচ্ছে শ্রীমদ্ ভাগবত সেবনের লক্ষণ এই রূপ হয়ে থাকে, ধারাবাহিকতায় অভাব দুষ্ট অর্থাৎ প্রমাদবশত মাঝে মধ্যে বিরাম ঘটিয়ে আসার সুযোগ মতো আরম্ভ করা, তাৎপর্য হল আলস্য ও শ্রদ্ধাযুক্ত থেকে কি করতে হবে, সেই শ্রবণকালে এক বছর পর্যন্ত সম্প্রসারিত করা এই তামস ভাগবত শ্রবণ, না শোনা মানে শুনলেও ভালো আর না শুনলেও যে ক্ষতি হবে তা নয়, কিন্তু সেই তামস পারায়ণ বলা হয়েছে। কেমন? আমি একটু আমার নিজের ভাষায় বলি, তামস পারায়ণটা কেমন? এই যেমন আমি এই ভাগবতকে এক মাসের মধ্যে আমি সুন্দরভাবে ব্যক্ত করব, এই যে ইচ্ছা, এর যে সময় নির্ণয় করা, আমি এই সময় থেকে এই সময় পর্যন্ত হরিকথা বলবো এবং আমাকে নিত্য প্রতি করতে হবে, আমার যাতে সময়ের ত্রুটি না হয় সেদিকে চেষ্টা করতে হবে। আমি করলাম কি, কোনোদিন চারটেয় বসলাম, কোনোদিন পাঁচটায় বসলাম, কোনোদিন নিজের কাজকর্ম মিটিয়ে এসে পাঠ করতে বসলাম, এগুলো তামসিক। এই তামসিক পারায়ণের মানে ভগবানের কথা তো মানে ন্যূনো হয় না, তথাপি মহিমায় কম হয়ে আসে। এই যারা অনির্দিষ্ট সময়ে এসে পাঠ করে, অনির্দিষ্ট সময়ে উঠে চলে গেল, এদেরকে তামস পারায়ণ বলা হয়েছে। আর যখন প্রেম ও ভক্তি সহকারে বৎসর মাস দিন আদির বন্ধন থেকে মুক্ত থেকে শ্রীমদ্ ভাগবত সেবন করা হয়, তখন সেই সেবনকে নির্গুণ সেবন বলা হয়েছে, শ্রেষ্ঠ। আবার কিছু কিছু পণ্ডিতেরা এমন পাওয়া যাবে, তারা কি করছেন, এই আমি এলাম দুই চার দিন ভাগবত কথা বললাম, আবার কোথাও ঘুরে এলাম, এসে আবার আরম্ভ করলাম, আবার হয়তো শেষই হলো না, এগুলো তামসিক পাঠের মধ্যে বলা হয়েছে। এই তামসিক পাঠ যাতে না হয়, বরঞ্চ রাজসিক সাত্বিক অনেক ভালো, ভালো তো বটেই, কিন্তু এই তামস পারায়ণ যাতে না হয় সেজন্য চেষ্টা করতে হবে যে তামসিক পারায়ণ যাতে না হয়, যাতে সময়ের কোনো দাম নেই, যখন ইচ্ছা তখন পাঠ করলাম, শেষ হলো তো হলো, না হলো তো না হলো, এগুলো অনুচিত। এইভাবে তিনি ভাগবতের সম্পূর্ণ ইতিবৃত্ত বর্ণনা করলেন, যে এই কলিযুগে কেউ যদি সেই কলির করালো গ্যাস মানে গ্রাস থেকে উত্তীর্ণ হতে চান, তাহলে একমাত্র উপায় হচ্ছে এই ভাগবতের শ্রবণ। শ্রীমদ্ ভাগবতম শাস্ত্রম কলৌ কিরণ ভাষিতম, সুখদেব গোস্বামী কথিত এই শ্রীমদ্ ভাগবত শাস্ত্র তো সাক্ষাৎ শ্রীকৃষ্ণ প্রাপ্তির সহায়ক, কলিযুগে তার শাশ্বত প্রেমানন্দ রূপ ফল প্রদান করে থাকেন। তাই এই ভাগবতের মহিমা যতই বর্ণন করা যাক না কেন ততই ন্যূন। তাই এই ভাগবত সম্পর্কে শ্রী শ্রীকৃষ্ণ শ্রী ব্রহ্মাজিকে কি বলেছিলেন আমরা অল্প একটু সময় আরো নেব, এবং তিনি যে যে কথা বলেছিলেন ভাগবত সম্বন্ধে কাকে? ব্রহ্মাজিকে। আমরা সে প্রসঙ্গে দুই চারটি শ্লোকের অনুবাদ শ্রবণ করতে চলেছি। বলছেন ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাজিকে বলছেন, লোকবিখ্যাত শ্রীমদ্ ভাগবত পুরাণ প্রতিদিন শ্রদ্ধালু চিত্তে শ্রবণ করা উচিত এবং এর দ্বারা আমার প্রভূত সন্তুষ্টি হয়। প্রভু নিজে বলছেন, যে ব্যক্তি প্রতিদিন শ্রীমদ্ ভাগবত পুরাণ পাঠ করে সে প্রতিটি অক্ষরের উচ্চারণের সাথে সাথে কপিলা ও গোদানের পুণ্য অর্জন করে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে ব্রহ্মা, যে মানুষ প্রতিদিন অর্ধেক বা এক চতুর্থাংশ ভাগবত শ্লোক পাঠ বা শ্রবণ করে তার 1000 গোদানের ফল লাভ হয়। হে পুত্র, কৃষ্ণ ব্রহ্মাজিকে পুত্র বলে বলছেন, হে পুত্র, পবিত্র চিত্ত হয়ে যে প্রতিদিন ভাগবতের 1টি শ্লোক পাঠ করে তার 18 পুরাণ পাঠের ফল প্রাপ্তি হয়। আর নিত্য যেখানে আমার কথা হয় সেখানে বিষ্ণু পার্ষদ প্রহ্লাদ প্রমুখ উপস্থিত থাকেন এবং আমি এবং রাধে সেখানে সাক্ষাতে থাকি। আমার এই ভাগবত শাস্ত্রের যে প্রতিদিন পূজা করে সে কলির প্রভাব থেকে মুক্ত থাকে, তার উপর কলির কোনো অধিকার আসে না বা থাকে না। যে মানুষ নিজের গৃহে বৈষ্ণব শাস্ত্রের পূজা করে সে সর্ব পাপ মুক্ত হয়ে দেবতাদের দ্বারা বন্দনীয় হয়, মানে ভাগবতের পূজন করলে। কলিযুগে যারা নিজেদের ঘরে প্রতিদিন ভাগবত শাস্ত্রের পূজা করে তারা আনন্দিত চিত্তে ভূমণ্ডলে বিচরণ করে এবং কলির থেকে নির্ভয় হয়ে আস্ফালন করে, তাদের উপর আমি সতত প্রসন্ন থাকি। হে পুত্র, মানুষ যতদিন পর্যন্ত তার গৃহে ভাগবত শাস্ত্র রক্ষা করে তার পিতৃপুরুষগণ ততদিন পর্যন্ত দুধ ঘি মধু ও সাধু পানীয় তারা পান করতে থাকে পিতৃলোকে। বিষ্ণুভক্ত মানুষকে যে ভক্তিযুক্ত চিত্তে ভাগবত শাস্ত্র দান করে সে সহস্র কোটি কল্প পর্যন্ত অনন্তকাল পর্যন্ত আমার বৈকুণ্ঠ ধামে নিবাস করে। হে পুত্র, নিজ গৃহে ভাগবত শাস্ত্র পূজনকারী ব্যক্তি 1 কল্প পর্যন্ত সমস্ত দেবতাদের পরিতৃপ্ত করে থাকেন। আর নিজ গৃহে ভাগবতের অর্ধ বা 1/4 শ্লোক যদি থাকে, পুরো ভাগবতের দরকার নেই, 1টা শ্লোক বা অর্ধ শ্লোক যদি তার গৃহে লেখা থাকে, তার কাছে অন্যান্য শত সহস্র গ্রন্থের সংগ্রহ তুচ্ছ। কলিযুগে যার গৃহে ভাগবত শাস্ত্র না থাকে জম্পাস থেকে সে কখনো মুক্তি লাভ করতে পারে না। এই কলিযুগে যার গৃহে ভাগবত শাস্ত্র নেই তাকে কি বৈষ্ণব বলা যায়? সে তো চণ্ডালের থেকেও অধম। হে লোকেশ ব্রহ্মা, হে বৎস, আমার নিত্য সন্তুষ্টির জন্য সর্বস্বের বিনিময়েও মানুষের বৈষ্ণব শাস্ত্রের মানে ভাগবত শাস্ত্রের গ্রহণ করা, তার গৃহে রাখা একান্ত উচিত। এই কলিযুগে যেখানে যেখানে পবিত্র ভাগবত শাস্ত্র রক্ষিত থাকে দেবতাদের সাথে নিয়ে আমি সর্বদাই সেখানে উপস্থিত থাকি। শুধু তাই নয়, যেখানে গঙ্গাদি নদী ব্রহ্মপুত্রাদি নদ ও মানস আদি মানস সরোবর আদি প্রসিদ্ধ সকল তীর্থ বাস করে সম্পূর্ণ যজ্ঞ মুক্তিদাত্রী অযোধ্যাদি সপ্তপুরী এবং পাবন পর্বত সমূহ সেখানে সতত নিবাস করে থাকে। হে লোকেশ, যশ ধর্ম বিজয় প্রাপ্তির জন্য এই পাপক্ষয় ও মোক্ষ প্রাপ্তির জন্য ধার্মিক মানুষের সদাই আমার ভাগবত শাস্ত্র শ্রবণ করা উচিত। এই ভাগবত শাস্ত্র শুধু যে প্রেম দান করে তা নয়, যার যা ইচ্ছা সমস্ত কিছু দিতে সক্ষম। আর হে লোকেশ, এই পরম উত্তম ভাগবত যে শ্রবণ না করে আর শুনলেও যে আনন্দিত না হয়, যমরাজই তাদের প্রভু। তারা সর্বদাই যমরাজের বশে থাকে, আমি একথা সত্য করে বলছি। প্রভু বলছেন, হে পুত্র, যে মানুষ সদাই বিশেষত একাদশী তিথিতে ভাগবত শুনতে না যায়, তার মতো পাপি এই ত্রিভুবনে আর নেই। যার ঘরে শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোক, অর্ধেক শ্লোক অথবা শ্লোকের একটি পাদ লেখা থাকে, তার ঘরে আমি নিবাস। দেখুন তাহলে ভাগবতের কি মহিমা! আমরা এত মহিমা জানার পরেও কেন যে আমাদের, মানে আমার রুচি হয় না, সে আর বলে বর্ণন করে বোঝানো যায় না। মনুষ্যলোকে সমস্ত পুণ্য আশ্রমে ভ্রমণ বা সম্পূর্ণ তীর্থসমূহে স্নানও তত পুণ্যদায়ক নয়, একক এই শ্রীমদ্ ভাগবত যত পুণ্যকারক। হে পুত্র, হে চতুর্মুখ, যেখানে যেখানে ভাগবত কথা মানে পাঠ হয়, বৎসপ্রিয়া গাভীর মতো আমি সেখানে সেখানে গমন করি। যেমন বাছুরের প্রতি গাভীর যে আকৃষ্ট, আমরা তো সেই প্রভুর বৎস, প্রভুর সন্তান, তাই যেখানে প্রভুর বৎসেরা মানে ভক্তেরা সেই ভাগবত কথা বলে, আমি না সেখানে ছুটে ছুটে যাই। প্রভু নিজে বলছে, যে আমার এই শ্রীমদ্ ভাগবত পাঠ করে সে সদাই ভাগবত কথা শ্রবণ করে, আর আমার এই কথা শুনে যে হার্দিক প্রীতি লাভ করে তাকে আমি কখনো কোনো প্রকারেই ত্যাগ করি না। হে পুত্র, যে ব্যক্তি এই পরম পুণ্যময় শ্রীমদ্ ভাগবত শাস্ত্র দেখে নিজের আসন থেকে উঠে দাঁড়ায় না, তার এক বছরে অর্জিত ধর্মকর্মের সমস্ত পুণ্যই নষ্ট হয়। যারা ভাগবতকে দেখে উঠে দাঁড়ায় না, ভাগবতকে প্রণাম করে না, তাদের এক বছরের অর্জিত পুণ্য নষ্ট হয়ে যায়। আর শ্রীমদ্ ভাগবত গ্রন্থ দেখে প্রত্যুত্থান প্রণাম ইত্যাদির দ্বারা তাকে সম্মান প্রদর্শন করে, তাকে দেখে আমি অনুপম আনন্দ লাভ করি। আর যে দূর থেকে শ্রীমদ্ ভাগবতকে দর্শন করে তার সামনে সামনে যায়, কিয়ৎ দূরে একজন দেখছে যে ওখানে ওই ভাগবত হচ্ছে, আমি যাই, তার সেই যে তার আশাটা হচ্ছে, তিনি যে আসছেন, সে প্রতি পদক্ষেপেই অসময়ের যজ্ঞের পুণ্য লাভ করে, তাতে কোনো সন্দেহ নেই। আর যে ব্যক্তি শ্রীমদ্ ভাগবতকে দর্শন করে দাঁড়িয়ে তাকে প্রণাম করে, তাকে আমি ধন স্ত্রী পুত্র আমার ভক্তি পর্যন্ত আমি প্রদান করে থাকি। আর হে পুত্র, মহা রাজকীয় সামগ্রী সমূহে যুক্ত হয়ে ভক্তি ভরে যে শ্রীমদ্ ভাগবতের কথা শ্রবণ করে, আমি তার বশীভূত হয়ে যাই। হে সুব্রত, যে ব্যক্তি পার্বণ সম্বন্ধীয় সমস্ত উৎসবাদিতে আমার প্রসন্নতার জন্য বস্ত্র অলংকার পুষ্প ধূপ ইত্যাদি অর্পণ করে, পরম উত্তম শ্রীমদ্ ভাগবত পুরাণ ভক্তি ভরে শ্রবণ করে, প্রতিব্রতা রমণী যেমন সচ্চরিত্র স্বামীকে বশীভূত করে, সেই ব্যক্তি আমাকে সেই ভাগবতের দ্বারা বশীভূত করে ফেলে। অতএব হে পুত্র, হে চতুর্মুখ ব্রহ্মা, এই ভাগবতের এত মহিমা, এ আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি তোমাকে সেই যৎকিঞ্চিত সেই সমস্ত কথা আমি বর্ণনা করে শ্রবণ করালাম। অতএব এই ভাগবতের এত এত মহিমা যা কখনো কেউ ভাষায় বর্ণনা করে সমাপ্ত করতে পারে না। এই কলিযুগে একমাত্র সেই শ্রীমদ্ ভাগবত হচ্ছেন শ্রেষ্ঠ, সর্ব বেদান্ত সারংহি শ্রীমদ্ ভাগবতম ঈশ্বতে, সমস্ত বেদ বেদান্ত পুরাণ ইতিহাস স্মৃতি তর্ক শাস্ত্রাদির মধ্যে এই ভাগবত হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সব সারাংশ তার মধ্যে লিপিবদ্ধ করেছেন ভগবান বেদব্যাস। তা আমরা এই এক মাস ব্যাপী এই শ্রীমদ্ ভাগবত মাসিক পারায়ণ শ্রবণ করলাম। যদিও আমি অযোগ্য, আপনাদের উৎসাহে এই ব্যাস মঞ্চে আসীন হয়ে আপনাদের সম্মুখে বাচালের ন্যায় পাগলের ন্যায় আমি প্রলাপ করেছি বকেছি, তার মধ্যে আমার অনেক ভুল ত্রুটি অপরাধজনিত হয়তো অনেক অপশব্দ প্রয়োগ হয়েছে, তা সেজন্য আপনারা গুণীজন পরম কৃপালু বৈষ্ণবজন আপনারা কৃপা করে আমাকে ক্ষমা করবেন এবং নিজ গুণে সমস্ত অপরাধ মার্জনা করবেন। এবং আপনাদের কাছে বিনীত প্রার্থনা যে আপনারা এ অধমকে কৃপা করবেন যাতে আমি সারাটা জীবনই এই ভাগবত কথা যেমনই পারি, আমি তো কিছু জানি না, তথাপি যেন এই ভাগবত নিয়েই আমি যাতে সম্পূর্ণ জীবনটা কাটিয়ে দিতে পারি, এটাই আপনাদের সকলের শ্রীচরণে অনুরোধ রেখে এখানে অদ্যকার দিনের পাঠের এই নিয়ম সেবা ব্রত উপলক্ষে যে এই মাসিক পারায়ণের উদযাপন করা হয়েছিল তা এখানেই বিরতি দিচ্ছি। এখন আমাদের পূজারি বাবা আমাদের এই ভাগবতের আরতি করবেন এবং আমাদের এখানে চন্দন পুষ্পমাল্লাদি আমাদের মহন্ত মহারাজ তিনি কৃপা করে এই ভাগবতের পূজনের জন্য দিয়েছেন। আপনারা একে একে আরতির পরে পূজন করবেন এবং সেই সঙ্গে আমরা কীর্তন সহকারে চারবার এই শ্রীমৎ ভাগবত প্রদক্ষিণ করে সমাপ্ত করব। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কি জয় শ্রী শ্রী গৃন্দ্র বিহারে ভগবান কি জয় শ্রী শ্রী শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি জয় শ্রী শ্রী মাসিক পারায়ণ ব্রত কি জয় মাসিক পারায়ণ ব্রত সুসমাপ্তি কি জয় আজকের আনন্দ কি জয় শ্রী শ্রী শ্রীমদ ভাগবত সংহিতা কি জয় কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ভগবান কি জয় শ্রী শ্রী শুকদেব গোস্বামী পাদ কি জয় শ্রী শ্রী পরীক্ষিত মহারাজ কি জয় শ্রী শ্রী সুতদেব গোস্বামী পাদ কি জয় শ্রী শ্রী শৌনকাদি ঋষি বৃন্দ কি জয় শ্রী শ্রী আপন আপন গুরুদেব কি জয় শ্রী শ্রী পণ্ডিত সিদ্ধ শ্রী রামকৃষ্ণ দাস বাবাজি মহারাজ কি জয় শ্রী শ্রী কৃপা সিন্ধু দাস বাবাজি মহারাজ কি জয় শ্রী শ্রী বিষ্ণু দাস বাবা মহারাজ কি জয় মহন্ত শ্রী রামগোপাল দাসজী মহারাজ কি জয় সমপস্থিত বৈষ্ণব বৃন্দ কি জয় আজকের আনন্দ কি জয় শ্রীমৎ ভাগবতের বিরাম কি জয় 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 শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল। আপনারা একটু ওই মহামন্ত্র সংকীর্তন করুন, আরতির পরে আমাদের সেই ভাগবতের ফুল চন্দন দিয়ে আপনারা নিজের নিজের ভজন সেবায় রত থাকবেন।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে
Thank you. Thank you.